fear. The real fear with us.
Dear listeners, assalamu alaikum. Feel the real fear with us. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান্দা হরর ওয়ার্ল্ড এর আজকের থার্সডে নাইট এপিসোডের 137তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই রক্ত সম্রাট এপিসোডটি শুনেছেন। এর মধ্যে কিছু কিছু কমেন্ট আমি দেখেছি, সেই কমেন্টের আলোকেই আমি দুটি কথা আপনাদের সামনে বলতে চাই, যেটা না বললেই নয়। প্রথমত, আফনান দা হরর ওয়ার্ল্ডের যারা লিসেনাররা রয়েছেন, আপনারা যারা ঘটনা পাঠান, অধিকাংশ ঘটনাই থাকে গ্রাম কেন্দ্রিক। তাই আমরা যে ঘটনাগুলো বলি, সেই ঘটনায় গ্রামের আবহটা বেশি থাকে। যেহেতু আমরা এই ঘটনা প্রতিনিয়ত বলে যাচ্ছি এবং আপনারা সেটাই শুনে অভ্যস্ত, তাই যদি দেশের বাইরের কোনো ঘটনা আমাদের সামনে আসে, সেক্ষেত্রে আমাদের লিসেনারদের সেই ঘটনার সাথে কানেক্ট হতে একটু সময় লাগে। আর সেটা যদি দীর্ঘ ঘটনা হয়, তাহলে তো কিছুটা সময় লেগেই যাবে। রক্ত সম্রাট ঘটনার প্রায় প্রথম 2 ঘন্টা এই ঘটনার ভেতরে ঢোকার একটা পথ তৈরি করে দেয়, কিন্তু তখনও বোঝা যায় না যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। এই কারণেই অনেকেই এই ঘটনা প্রথম দিকে শুনে খুব একটা বেশি কানেক্ট করতে পারেননি ওই ঘটনার সাথে নিজেকে, যার কারণে কিছুটা বিরক্ত হয়েছেন। কিন্তু পরবর্তীতে যখন ঘটনার গভীরে প্রবেশ করেছেন, তখন কিন্তু ঘটনাটি অনেকের কাছেই ভালো লেগেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর যারা গ্রামের ঘটনা পছন্দ করেন, তাদের কাছে রক্ত সম্রাট ঘটনাটি ওইভাবে যে ভালো লাগবে না, এটা কিন্তু জানতাম। কিন্তু তারপরেও কেন এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, সেই বিষয়ে বলতে চাই। সেটি হচ্ছে, এই ঘটনাটার মাধ্যম দিয়ে এক অন্য জগতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা অনেকে হয়তোবা জানি না, এই পৃথিবীতে লুসিফার ছাড়াও অনেকের উপাসনাই কিন্তু মানুষ করে থাকে। সেই পরিবেশের সাথে বা সেই ব্যাপারগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম, সেটার প্রচেষ্টা হিসেবে এটি উপস্থাপন করেছিলাম। আমি জানতাম যে আপনাদের কাছ থেকে নেতিবাচক কমেন্ট আসবে, সৌমিত্রও জানত, মাহিদও জানত, তারপরেও সত্য ভয়ের ঘটনাই আমরা উপস্থাপন করতে চাই, এই বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই জায়গা থেকে রহস্যময় এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবার আসুন, আর একটা কারণে আমি এই ঘটনাটি প্রচার করতে নিরুৎসাহিত হয়েছিলাম বা প্রচার করার ক্ষেত্রে আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগেছি। কেন আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগেছি, তার কারণ হচ্ছে যে আমরা এক অন্ধকার জগতের রহস্য উদ্ঘাটন, ঠিক বলবো না, আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা, বা এই ঘটনা প্রচারিত হলে আমাদের নিরাপত্তা ঝুঁকিটা কেমন হবে, এই ব্যাপারটা আমাকে কিন্তু ভাবিয়ে তুলেছিল। মূলত এই দুটি কারণে, প্রথমত আমাদের লিসেনাররা এই ঘটনার সাথে কতটুকু কানেক্ট করতে পারবেন নিজেকে, সেটা একটা ব্যাপার, যেহেতু আমরা গ্রামের ঘটনাগুলো বেশি উপস্থাপন করি। দ্বিতীয়ত, আমাদের নিরাপত্তা ঝুঁকি, এই দুটি বিষয় আমাকে ভাবিয়ে তুলেছিল। শেষ পর্যন্ত আমরা ঘটনাটি প্রচারের সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেটা উপস্থাপন করেছিও। তা আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছেন। যারা ঘটনার সাথে নিজেকে কানেক্ট করতে পারেননি, তারা এই বিষয়ে তাদের মতামত জানিয়েছেন। সকলের মতামতকেই আমরা প্রাধান্য দিয়েছি। প্রিয় লিসেনার্স, আর কথা বাড়াবো না, চলুন আমরা আমাদের এবারের এপিসোডের আপনাদের পাঠানো ঘটনাগুলোতে চলে যাই। আমাদের এবারের এপিসোডের প্রথম যে ঘটনাটি, যেটি এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তাকে কিন্তু আপনারা অনেকেই চেনেন। তার নাম ফাইজান রহমান। ওনার বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। আর এই ঘটনাটি মূলত ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা নামক গ্রামের। ঘটনাটি ওনার চাচা, অর্থাৎ ওনার বাবার চাচাতো ভাইয়ের মুখ থেকে উনি শুনেছেন। তার নাম হচ্ছে হাসান উদ্দিন মোল্লা। আর ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম জমির আলী। এই জমির আলী হচ্ছেন হাসানউদ্দিন মোল্লার প্রতিবেশী। ঘটনাটি যখন ঘটে এক্সাক্ট সালটা বলতে না পারলেও এটা ১৯৮০ থেকে ৮৫-এর মধ্যবর্তী কোন একটা সময় হয়েছিল। এই যে জমির আলী, উনি পেশায় একজন কাঁচামাল বিক্রেতা ছিলেন। প্রতিদিন তার বাড়ি থেকে বিভিন্ন হাটে গিয়ে কাঁচামাল বিক্রি করতেন। একটা বাজারে তো হাট সপ্তাহে একদিন বা দুই দিন হয়, এরকম সপ্তাহব্যাপী বিভিন্ন জায়গায় কিন্তু হাট হয়। কোনো হাট যদি শনিবার হয়, আর একটা জায়গায় কোনো জায়গায় হাট হচ্ছে রবিবার, আর একটা জায়গায় হাট সোমবারে। তো এইভাবে কিন্তু উনি ঘুরে ঘুরে হাটে গিয়ে সবজি বিক্রি করতেন। সকালবেলা বেরিয়ে যেতেন, বাসায় আস্তে আস্তে সন্ধ্যার পর বা এশার ওয়াক্ত হয়ে যেত। তো ঘটনাটি মূলত যেই রাত্রে ঘটে ওই দিনের বেলা জমির আলী এবং তার খুব কাছের বন্ধু, প্রতিবেশী, পাশাপাশি বাড়ি, সেই বন্ধুর নাম হলো আব্দুল হক মিয়া। তো এই জমির আলী এবং আব্দুল হক মিয়া শিবরামপুর হাট নামক একটা জায়গায় কাঁচামাল বিক্রি করতে গিয়েছেন। তো ওখানে সবকিছু বেচা কেনা শেষ হতে হতে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। ওই সময় অবশ্য বর্ষাকাল ছিল। আসরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে ওনারা রওনা দিতে শুরু করেছেন। দুর্ভাগ্যবশত হঠাৎ করেই ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের কবলে পড়ে একটি জায়গায় তাদেরকে আশ্রয় নিতে হয়। ওখানে যে শুধু এই জমির আলী এবং তার বন্ধু আব্দুল হক মিয়া ছিলেন বিষয়টা এরকম না, আরো তার মতো অনেকেই ছিলেন আর কি। তো ওখানে আশ্রয় নিয়ে মোটামুটি আধা ঘন্টার মতো অবস্থান করেন। আস্তে আস্তে ঝড় কমে আসে। বেশি সময় ঝড় ছিল না, সন্ধ্যার আগেই ঝড় মোটামুটি কমে যায়। ওনারা তখন ওখান থেকে রওনা দিয়ে মাসাইল নামক একটা গ্রাম রয়েছে সেখানে চলে আসেন। তখনও কিন্তু ওনাদের সাথে আরো অনেক লোকই ছিলেন যারা তাদের মতোই ব্যবসা করতেন আর কি। একজনের সাথে আরেকজনের কিন্তু দেনা পাওনা থাকে কিছু। তারা নিজেদের মতো করে দেনা পাওনা বুঝে নিয়ে যে যার মতো করে বাড়ির দিকে রওনা শুরু করেছেন। আর জমির আলী এবং তার সাথে থাকা তার বন্ধু আব্দুল হক মিয়া যখন বাড়ির কাছাকাছি আসেন, তখন তাদের শরীরে তো আসলে যে কাদা, তারপর তাদের যে মাথায় যে টুপরি থাকে, যে টুপরির মধ্যে কাঁচা তরকারি রাখেন, এগুলো তো কাদা টাদা লেগে গিয়েছে, এগুলো একটু ধোয়ার প্রয়োজন। তো ওনাদের বাড়ির কাছাকাছি বেশ মোটামুটি বড় সাইজের পরিত্যক্ত একটি পুকুর ছিল। এটা সম্পূর্ণরূপেই পরিত্যক্ত বলা যায়, মাঝে মাঝে কেউ কোনো বিশেষ কাজে ব্যবহার করেন আর কি, কিন্তু রেগুলার না। আর তখন তো বর্ষাকাল ছিল, বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওই পুকুরের পানিও বেশ বৃদ্ধি পেয়েছে, অনেকটা ভরেই গেছে বলতে হবে। এই জমির আলী এবং আব্দুল হক মিয়া চিন্তা করেন, যেহেতু পুকুরে পানি এখন বেড়ে গেছে আর এই যে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কাদা টাদা লাগছে জামা কাপড়ে, টুপরিতে লাগছে, পায়ে লাগছে, তো এই পানি থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেই, আমরা টুপরিটাও ধুয়ে নেই, তো যে কথা সেই কাজ। ওনারা দুজনে মিলে পুকুরের কোনায় গিয়ে তাদের শরীরে থাকা কাদা মাটি এবং মাথায় করে আনা ওই টুপরিটা ধুতে শুরু করেছেন। কয়েক মিনিটের মধ্যেই তারা দুজনেই খেয়াল করলেন যে পুকুরের অপর প্রান্ত থেকে, ঝোপঝাড়ের ভিতর থেকে কেউ একজন কি করলো, এসে পুকুরের ঢাল বেয়ে নেমে পুকুরের পানিতে কিছু একটা ধুচ্ছে। পানিতে কোনো কিছু ধুলে যেরকম শব্দ হয়, ঠিক ওরকম শব্দই আসছে। ওই মুহূর্তে জমির আলী উনি বলে উঠলেন, এ কে ওখানে, কদম মিয়ার মা না আপনি? তো এই যে কদম মিয়ার মা, ওনার বাড়িও কিন্তু এই জমির আলীর বাসার কাছাকাছি। উনি আবার কি করেন, ওই হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালেন। ওনার মুরগিগুলো ওই পুকুরের চারদিক দিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, আর ওনার হাঁসগুলো পুকুরের পানিতে সারাদিনই সাঁতার কাটে। ওই পুকুরের ভেতরে থাকা শামুক, তারপরে ঝিনুক বা অন্যান্য কেঁচো, এই জিনিসগুলো খায় আর কি। আর মাঝে মাঝে কিন্তু এই কদম মিয়ার মা উনি এসে ওনার কিছু কিছু জিনিস ওই পুকুরে ধন, মানে পরিষ্কার করেন। সেই হিসাবে কিন্তু ওই পুকুরের যে কয়েকজন ব্যবহারকারী, তার মধ্যে এই কদম মিয়ার মাও একজন। তো ওই সময়ে কিন্তু কদম মিয়ার মা আসার কথা না, তখন কিন্তু রাত হয়ে গেছে। তো যখন এই যে জমির আলী উনি যখন বলেছেন যে কদম মিয়ার মা না আপনি, কিন্তু ওই পাশ থেকে কোনো কথা ভেসে আসে না, মানে সেই সে তার মতো করে কাপড় চোপড় বা কোনো কিছু ধুচ্ছে আর কি। এরপর এই যে জমির আলী চাচা আবারও বলে ওঠেন, ও চাচি, এত রাতের বেলা এগুলো ধুতে আসছেন, এত রাতের বেলা আসছেন কেন, দিনের বেলা সময় পান নাই? এরপরও ওই পাশ থেকে কোনো জবাব আসে না। জমির আলী একই কথা দুই তিনবার বলে। তখন পাশ থেকে এই যে আব্দুল হক মিয়া জমির আলী চাচাকে বলেন যে এই জমির চাচির তো বয়স হয়েছে, মনে হয় কানে শুনতে পায় নাই। তখন জমির আলী বলেন যে আরে চাচি, এত রাতের বেলা এখানে ধুতে আসছে, সারাদিন মনে হয় সময় পাই নাই, কারণ কাপড় চোপড়ও ধুচ্ছে, আবার দেখে হাঁড়ি পাতিলও ধুচ্ছে। এখন এই জিনিসগুলো ধুয়ে উপরে উঠতে তার কষ্ট হবে, ওখানে তো ঘাট নাই, আর বৃষ্টি টিষ্টি হয়েছে, ওই পুকুরের ঢালটাও কর্দমাক্ত হয়ে গেছে, আবার পড়ে যেতে পারে, বয়স্ক মানুষ তো। আমি গিয়ে ওনাকে একটু তুলে দিয়ে আসি বা বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, তুই পরিষ্কার হয়ে নে। এইটা এই জমির আলী চাচা বা আব্দুল হক মিয়াকে বলেন। তা আব্দুল হক মিয়া বলেন আচ্ছা ঠিক আছে, বাড়ির কাছাকাছি তো চলে আসছি, তুই যা চাচিকে উঠাই দিয়ে তাকে বাড়ি পৌঁছাই দিয়ে তুই বাসায় চলে যা, আমি আমার মতো করে বাসায় চলে যাচ্ছি। এই আব্দুল হক মিয়া দেখলেন যে জমির আলী চাচা ওনার টুপিটা হাতে নিয়েই পুকুরের আইল ধরে ওই পাশটাতে চলে যাচ্ছেন। তো এটা দেখার পরে আব্দুল হক মিয়া যিনি, উনি ওনার মতো করে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিলেন, হঠাৎ করে প্রচন্ড চিৎকার। এই চিৎকার কার? এই যে জমির আলী চাচার। তো তার বন্ধুর এই চিৎকার শুনে উনি তো তার এই টুপড়ি টুপড়ি ফেলেই দৌড়ে পুকুরের উপরে উঠে গেছেন, খুঁজছেন যে চিৎকারটা আসে কোথায়। উনি ওই চিৎকারের উৎস ধরে কিছুটা এগিয়ে গিয়ে দেখেন যে এই যে জমির আলী চাচা, উনি এলোমেলো দৌড়াদৌড়ি করছেন অন্ধকারের মধ্যে। তবে যতটুকু চাঁদের আলো, যদিও বর্ষার সিজন ছিল, ঝড় হয়েছে বিকালের দিকে, ওই মাঝে মাঝে আসলে চাঁদ উকি দিচ্ছিল, তাতেই দেখতে পাচ্ছিলেন যে এই যে জমির আলী চাচা উনি দৌড়াচ্ছেন। তো এই আব্দুল হক মিয়া উনিও তার বন্ধুকে ধরার জন্য দৌড়ানো শুরু করেছেন। একটা পর্যায়ে যখনই এই জমির আলী চাচাকে উনি টাচ করেছেন বা ধরে ফেলেছেন, সাথে সাথেই এই জমির আলী চাচা ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যান। যেহেতু বাড়ি কাছেই ছিল, দ্রুত তাকে নিয়ে বাড়িতে পৌঁছে দেন। বাড়ির লোকজনও চলে আসে, তখন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। বেশ খানিকক্ষণ চেষ্টার পর আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফেরে, তবে উনি খুব আতঙ্কিত ছিলেন আর মনে হচ্ছে এতটা ভয় পেয়েছেন উনি কথাই বলতে পারছেন না। আর জ্ঞান ফেরার পর উনি পরিবারের সদস্যদেরকেও ঠিক মতো চিনতে পারছেন না, একা একা বিড়বিড় করে কি যেন বলছেন নিজে নিজে। তখন এই আব্দুল হক মিয়া এই জমির আলী চাচার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন যেন ভয়ের কোনো কারণ নাই, মনে হয় কোনো কিছু দেখে ভয় পাইছে, আমি একজন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসি। তো হুজুর এসে জমির আলীকে রুকিয়া করবে এবং পানি পরা দেবে। তো হুজুর আসেন, ডেকে নিয়ে আসা হয় আর কি পার্শ্ববর্তী একটা মসজিদ থেকে। উনি এসে কিছুটা রুকিয়া করেন, ওনার যতটুকু জানা ছিল পানি পরা দেন, এতে করে জমির আলী কিছুটা স্বাভাবিক হয়। আব্দুল হক মিয়া ও তার পরিবার জমির আলীকে পরবর্তীতে জিজ্ঞেস করে যে কি হয়েছিল রে ভাই, বিশেষ করে এই আব্দুল হক মিয়া, যে তুই কি এইভাবে দৌড়াদৌড়ি কেন, দৌড়াদৌড়ি করলি কেন, আমি তো ছিলাম ওইখানে, হঠাৎ তুই গেলি এই কদম মিয়ার মাকে সাহায্য করার জন্য, তখন কি হলো, হঠাৎ করে চিৎকার চাচামেচি কেন করলি। তো এই একই প্রশ্ন তার পরিবারের সদস্যদেরও ছিল। তখন এই জমির আলী চাচা বলেন যে উনি কদম মিয়ার মা ভেবে যখনই ওই বৃদ্ধা মহিলার কাছাকাছি গিয়েছেন, তার থেকে দুই তিন হাত যখন দূরে আছেন, তখন দেখতে পান যে খুবই বিভৎস এক বৃদ্ধা নারী একটি আস্ত কালো ছাগলকে চিবিয়ে খাচ্ছে। আর উনি এটাও স্পষ্টভাবে দেখেছেন যে ওই ছাগলের মাথাটা তখন এই বিভৎস বৃদ্ধা মহিলার মুখে ঘাড় থেকে মাথাটা ছিঁড়ে ফেলা হয়েছে, আর ওই ছাগলের চারটি পা পানির মধ্যে নড়াচড়া করছে, ছটফট করছে, মানে তখনও ওই ছাগলটা হয়তোবা মরে নাই এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে মাথা ছিঁড়ে ফেলেছে, টান দিয়ে ছেড়ার পর শরীর ছটফট করে না, ওইরকম ছটফট করছিল। আর ওই অবস্থায় কিন্তু মাথাটা, মানে পুরো মাথাটাই কামড় দিয়ে ধরে রেখেছে ওই বৃদ্ধা মহিলা। যখন এই জমির আলী চাচা ওই দিকটাতে গিয়েছেন, তখন নাকি ওই বৃদ্ধা মহিলা তার মুখ থেকে মাথাটা নিচে ফেলে দিয়ে বলছে, তোর এত বড় সাহস, তুই ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এখানে আসছিস যে আমি কি করি এইটা দেখতে। এটা বলার পরপরই ওই বৃদ্ধা মহিলাটা উঠে দাঁড়ায়, বিদঘুটে একটা হাসি দেয়। এই দৃশ্য দেখে উনি চিৎকার করতে করতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকেন। কোন দিকে দিয়ে উনি দৌড়াচ্ছেন এটা ওনার কোনো খেয়াল নাই। তখন তার কাছে হঠাৎ করে মনে হয় যে কেউ তাকে ধরে ফেলেছে। এরপরে ওনার আসলে আর কিছু মনে নাই, সেন্সলেস হয়ে যান। তখন তো এই যে আব্দুল হক মিয়া, উনি ধরে ফেলেছিলেন আর কি। তো যাই হোক, এই ঘটনা ঘটার সপ্তাহখানেক পার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর জমির চাচাও যে খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন বিষয়টা এরকম না, উনিও স্বাভাবিক হয়ে গিয়েছিলেন, আবার উনি স্বাভাবিক কাজকর্ম করছিলেন। পরিবারের সদস্যরাও মনে করেছিল যে ভয় পেয়েছেন, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, যেহেতু পরবর্তী তার কোনো সমস্যা হচ্ছিল না। তো এই ঘটনা সপ্তাহখানেক পর থেকে শুরু হয় ভয়ঙ্কর কিছু ঘটনা। এক রাতে জমির আলী চাচা ঘুমিয়েছিলেন তার ঘরে, গভীর রাতে হঠাৎ করে কোনো কিছুর ধস্তা ধস্তির আওয়াজে এই জমির আলী চাচার ঘুম ভেঙে যায়। জমির আলী চাচা ঘুম থেকে উঠে কিসের ধস্তা ধস্তি হচ্ছে এই জিনিসটা দেখার জন্য ঘর থেকে বের হন। ঘর থেকে বের হয়ে দেখেন তার বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা একটি ছাগল পড়ে আছে। তখন তো জমির আলী চাচা চেঁচামেচি শুরু করেন। তার চেঁচামেচি শুনে পরিবারের সবাই ঘর থেকে বের হয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় উঠানে শরীর থেকে মাথা বিহীন একটি ছাগল পড়ে আছে। এটা তারই ছাগল, মানে জমির আলী চাচারই ছাগল। এই দৃশ্য দেখে পরিবারের সবাই বুঝে যায় ঘটনা কিন্তু অস্বাভাবিক। কারণ হলো, জমির আলী চাচা যখন ওই বৃদ্ধা মহিলাকে দেখেছিলেন তখন কিন্তু ওই বৃদ্ধা মহিলা একটি ছাগল খাচ্ছিলেন, আর সেই ছাগলটার মাথা ছিঁড়ে উনি মুখের মধ্যে যখন দিয়েছেন তখন কিন্তু জমির আলী চাচা দেখেছেন। একই ঘটনা এখানেও তো হলো, একটি ছাগল সেটা মাথা নাই, উঠোনে পড়ে ছটফট করছে। আসলে ওই ঘটনার সাথে এই ঘটনার একটি কানেকশন রয়েছে, এটা কিন্তু পরিবারের সবাই বুঝতে পেরেছিলেন। ওই দিনের মতো রাতের বেলা ওনারা ভয় পেয়েছিলেন, এটা সত্য, কিন্তু তার থেকেও বেশি মনে কষ্ট পেয়েছিলেন ওনারা গরিব মানুষ। দীর্ঘ সময় ধরে এই গরু ছাগল লালন পালন করেন, বিশেষ করে কুরবানি ঈদের আগে সেটা বিক্রি করবেন, বেশি টাকা পাবেন, এই চিন্তা থেকে কিন্তু পশুপালন করেন ওনারা। সেখানে একটি ছাগল এভাবে যদি মারা যায় এটা তো ওনাদের জন্য কষ্টের কারণ। ভয়ও পেয়েছিলেন, মনে কষ্ট পেয়েছিলেন, ওই রাত্রের মতো বিষয়টা তারা মেনে নেন। দ্বিতীয় রাত্রে একদম সেম ঘটনা ঘটে। গভীর রাত্রে হঠাৎ করে কোনো কিছু ধস্তা ধস্তির আওয়াজ শুনতে পান তারা। এইবার যে শুধু জমির আলী আগে শুনেছেন বিষয়টা এরকম না, একসাথে আরো অনেকেই শুনেছেন তার বাড়ি। তখন তারা যখন বের হয়ে আসেন এসে দেখেন আর একটা ছাগলের সেম অবস্থা, সেটা ছটফট করছে, সারা উঠোন রক্তে ভরে গেছে। মনে হচ্ছে এই ছাগলটা উঠোনের এক পাশ থেকে আর এক পাশে ছটফট করতে করতে গিয়েছে, আর রক্তে উঠোন শৈলাভ হয়ে গেছে। ওই রাত্রেও আরেকটি ছাগলের মর্মান্তিক মৃত্যু ঘটে। তৃতীয় দিন রাতের বেলা আবার সেই ধস্তা ধস্তির আওয়াজ, এবার মনে হচ্ছে ধস্তা ধস্তিটা একটু বেশি হচ্ছে। এবার জমির আলী চাচার ঘুম ভেঙে যায়, উনি ঘর থেকে বের হয়ে আসেন, এসে দেখেন যে উঠোনে কালো কুচকুচে এক বৃদ্ধা মহিলা একটি ছাগলকে চিড়ে খাচ্ছে। মাথা যে ছিঁড়ে ফেলেছে বিষয়টা এরকম না, ওই ছাগলের বুকের এখান থেকে ছিঁড়ে ফেলেছে, ভেতর থেকে কলিজা এগুলো খাচ্ছে বলে মনে হচ্ছিল। এই দৃশ্য দেখে জমির আলী চাচা ভয় পাওয়ার থেকে ওনার বেশি রাগ হয়েছিল যে আমি গরিব মানুষ, এই জিনিসটা বারবার আমার ক্ষতি করছে, আমার দুই দুইটা ছাগল এর আগে মেরে ফেলেছে, এখন আবার আর একটা ধরেছে। তো এটা দেখার পর উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন এবং বলেন যে এই বেটি, তুই আমার পিছনে লাগছিস কেন, আমার ক্ষতি করে তোর কি লাভ হচ্ছে, যা বেরো এখান থেকে। এইভাবে উনি ধমক দেন। আর এদিকে এই জমির আলী চাচার চিৎকার শুনে ওই কালো কুচকুচে নারী অবয়বটি রক্তাক্ত ছাগলটি উঠোনে ফেলে রেখে হাঁটতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে ওই পরিত্যক্ত পুকুরের ঝোপের দিকে চলে যায়। এদিকে জমির আলী চাচার চিৎকারে বাড়ির সবাই বের হয়ে এসে দেখেন যে আরো একটি ছাগল মৃত অবস্থায় উঠোনে পড়ে আছে। তো জমির আলী চাচা আসলে ভয়ে শরীর কাঁপছে এরকম না, ওনার রাগে শরীর কাঁপছে। ওনার ইচ্ছা করছিল যে দা একটা নিয়ে ওই বৃদ্ধা মহিলা যে অবয়বটা ওইটার ঘাড়ে একটা কোপ বসিয়ে দেবে। মানে রাগ যখন মানুষের হয় তখন কিন্তু ভয় কাজ করে না, ভয়ের ঊর্ধ্বে উঠে যায় এমন একটা অবস্থা। জমি আলী চাচার অবস্থা ওরকমই হয়েছিল। তো যাই হোক, পরিবারের সদস্যদেরকে উনি বলেন যে ওই রাত্রে কদম আলীর মা ভেবে বা কদম মিয়ার মা ভেবে যাকে উনি সাহায্য করার জন্য গিয়েছিলেন সেই মহিলাকে উনি উঠোনে দেখেছেন। তার মানে হচ্ছে আগে যে দুটো ছাগলকে হত্যা করা হয়েছে সেটাও এই মহিলারই কাজ। এখন এটা সমাধান কি? সমাধান তো করতে হবে। এই যে জমির আলী চাচা, ওনার এক বোনের বিয়ে হয়েছিল পুরান ঢাকার লালবাগে। তো উনি কি করেছেন, সকালবেলায় লালবাগে চলে আসছেন। এসে ওনার বোনের বাসায় যাওয়ার পর বোনের হাজবেন্ডের সাথে উনি কথা বলেন। তো পুরান ঢাকার লালবাগে বেশ বড় একটা মসজিদ রয়েছে, মসজিদের নামটি ফাইজান রহমান ভাই আমাকে বলতে পারেন নাই। তো ওই মসজিদের একজন হুজুরের সাথে ওনার বোনের হাজবেন্ডের খুব ভালো সম্পর্ক ছিল। সেই হুজুর এই ধরনের বিভিন্ন কাজ করতেন, সেই হুজুরের কাছে এই বিষয়টা খুলে বলেন তারা। তো হুজুর বলেন যে আমাকে কিছুটা সময় দেন, আমি বিস্তারিত একটু জেনে নিই। তো হুজুর কিছুটা সময় নেন, মোটামুটি 10-15 মিনিট পর হুজুর আবার ওনাদেরকে ডাকেন। এই সময়ের জন্য উনি ভেতরে একটি ঘরে গিয়েছিলেন আর কি। তো সেখান থেকে ফেরত আসার পর হুজুর বলেন যে দেখেন, যেই জিনিসটাকে আপনারা দেখেছেন এটা অনেক বয়স্ক, খুব শক্তিশালী একটা বৃদ্ধা মহিলা জিন। কাঁচা মাংস খাওয়া ওর একটা নেশা। মূলত আপনি ওই দিন দেখে ফেলেছিলেন, ওকে বিরক্ত করেছেন, এই জন্যই ও এসে আপনাকে বিরক্ত করছে। এবং আপনার বাড়ির যে কয়েকটা ছাগল আছে, এই ছাগলগুলো খাওয়া শেষ করে বা মেরে ফেলে গরুগুলোকে ধরবে, আস্তে আস্তে মানুষগুলোকে ধরবে। এখন তো আমার বয়স হয়ে গেছে, এই ধরনের চিকিৎসাগুলো বা এই ধরনের সমাধানগুলো সেই জায়গায় গিয়ে করতে হয়, আমার পক্ষে এখন সেই জায়গায় যাওয়া সম্ভব না। আপনার বাড়িতে চলে যান, ইনশাল্লাহ এই সমস্যা ঠিক হয়ে যাবে। হুজুরের আশ্বাসে আল্লাহর উপর ভরসা করে এই জমির আলী চাচা বাড়িতে চলে আসেন। উনি যেই রাত্রে চলে আসেন ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি এবং আর কখনোই সমস্যা হয়নি। এই সমস্যাটার সমাধান ওই হুজুর কিভাবে করেছিলেন এটা জানা যায় না। এই হুজুর বাড়ি বন্ধও করেন নাই, কোনো তাবিজও দেন নাই, কোনো তেল পড়া পানি পড়াও দেন নাই। উনি যে কিভাবে এটা সমাধান করেছিলেন এইটা ওই হুজুর বলতে পারবেন। আল্লাহর রহমতে ওই বাসায় আর কোনো সমস্যা হয়নি, এমনকি ওই ঝোপঝাড়ের আড়ালে আর কখনোই ওই বৃদ্ধা মহিলাকেও দেখা যায়নি। হতে পারে হুজুরের সাথে থাকা জিনেরা ওই বয়স্ক শক্তিশালী বৃদ্ধা মহিলা জিনকে তাড়িয়ে দিয়েছে বা কিছু একটা করেছে, এই বিষয়ে কোনো কিছুই জানা যায় না। জমির আলী চাচা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, এখনো বয়স হয়ে গেছে। আর হাসানউদ্দিন মোল্লা চাচা, যিনি যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন, ওনারও বয়স হয়ে গেছে, শারীরিকভাবে অসুস্থ। ফাইজান রহমান তার জন্য আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি ওনারা সবাই সুস্থতার সাথে আরো দীর্ঘদিন এই পৃথিবীতে বিচরণ করুক এবং ওনাদের কাছ থেকে আরো যেন ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে পারি। এই বিষয়ে ফাইজান রহমান ভাইকেও আমি বলবো, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। এবং আফান্দা হরওয়াল পরিবারের পক্ষ থেকে এই জমির চাচা এবং হাসানউদ্দিন মোল্লা চাচাকেও আমাদের সালাম পৌঁছে দেবেন আশা করছি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আশা করছি ফাইজান রহমানের ঘটনাটি আপনার দারুণ উপভোগ করেছেন। একটি ঘোষণা দিতে চাই, আসছে শনিবার 15 ফেব্রুয়ারি বিকাল 3:30 অমর 21 বইমেলার 749-750 নম্বর স্টল, যেটি প্রান্ত প্রকাশনের, সেখানে ইনশাল্লাহ থাকছি। কারণ ওই দিন আমরা আমাদের প্রথম হরর থ্রিলার বইটির উদ্বোধন করতে যাচ্ছি। আপনারা অবশ্য চাইলে তার আগেও বইটি সংগ্রহ করতে পারেন রকমারি থেকে, আর যেই লিঙ্ক থেকে আপনারা অর্ডার করতে পারবেন সেই লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া হয়েছে। আর আপনারা চাইলে অবশ্য আমাদের গ্রুপ বা পেজেও ঢু মেরে আসতে পারেন, সেখানেও এই সংক্রান্ত একটি পোস্ট দেখতে পাবেন। প্রিয় লিসেনার্স, চলুন নতুন একটি ঘটনা শুরু করি। এই ঘটনাটিও কিন্তু ঢাকার কেরানীগঞ্জ এলাকার। আর ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই ইনজামুল হক সুজন। ওনার বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন দক্ষিণ বাঘাপুর গ্রামে। তো উনি এবং ওনার ওয়াইফ দুইজনই আফনান দহর ওয়ার্ল্ডের ঘটনা রেগুলার শুনতেন, যদিও বা উনি কিছুদিন হল সৌদি আরবে গিয়েছেন। তো ওনার ওয়াইফ মূলত এই ঘটনাটি ওনাকে দিয়েছিলেন যেন এই সুজন ভাই আমাদেরকে ঘটা পাঠান। তো চলুন ঘটনাই চলে যাই। মূলত এই ঘটনাটি ওনার ওয়াইফ তার দাদা দাদির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটি শুনেছিলেন সেটি উপস্থাপন করেছেন। ঘটনাটির সময়কাল আরো অনেক আগের, 1970-এর দশকের আশেপাশে হবে। 15 বছর বয়সে ওনার দাদির বিয়ে হয়ে যায় পাশের গ্রামে একজন ছেলের সাথে। ওনাদের ছোট সংসারটা বেশ ভালোই কাটছিল, 8-10টা মধ্যবিত্ত পরিবারের মতোই ওনার স্বামীর সংসারটাকে উনি বেশ গুছিয়ে তুলেছিলেন। হঠাৎ করে সুখের সঙ্গে অশুভ ছায়া নেমে আসে। ওনার স্বামী মূলত কৃষি কাজ করতেন না, উনি ভূমি অফিসে কাজ করতেন। তো ওনার স্বামী প্রতি বৃহস্পতিবার কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বেশ দেরি করে ফেলতেন। রাত 10টা ছিল ওই দিন তার ফেরার সর্বোচ্চ সময়, আর তখনকার সময় রাত 10টা মানে তো অনেক রাত। প্রথম দিকে বিষয়টা বিরক্ত লাগলেও আস্তে আস্তে নিজেকে দাদি মানিয়ে নিয়েছেন ওই পরিবেশের সাথে। ওই রাতটাও ছিল বৃহস্পতিবারের রাত। যেহেতু উনি ভূমি অফিসে কাজ করতেন, মূলত এই কোনা খোলা নামক জায়গা রয়েছে, তো ওই কোনা খোলার যে ভূমি অফিস রয়েছে সেখানে কাজ করতেন। কোনা খোলাটা ওনাদের গ্রাম থেকে 5 কিলোমিটার দূরত্বের একটি পথ। জমি কেনা বেচা, নামজারি, জমি রেজিস্ট্রি করা, এগুলোই মূলত ওনার স্বামীর আয়ের উৎস ছিল। বৃহস্পতিবার কাজটা একটু বেশি থাকত আর কি, ওই দিন জমি কেনা বেচা হতো, অধিকাংশ সময় দেখা যেত বৃহস্পতিবারের কাজের চাপটা বেশি, আর বৃহস্পতিবার রাত্রেই ওনার ফিরতে দেরি হতো। কিন্তু ওই রাত্রে উনি বাড়িতে ফিরছিলেন, অনেক রাত হয়ে যায়, রাত 12টা 1টা 2টো বেজে গেছে, বাড়িতে আর উনি ফিরছেন না। এদিকে দাদি তো ঘুমাতে পারছেন না তার স্বামীর চিন্তায়। একটা পর্যায়ে ওনার শ্বশুরকে উনি ডেকে তোলেন। শ্বশুরকে ডেকে বলেন যে আপনার ছেলে তো এখনো বাড়িতে ফেরত আসেনি। তো যখন দাদির শ্বশুর বিষয়টা জানেন তখন উনিও চিন্তিত হয়ে যান, এত রাত তো সে করে না কখনো, এত রাত হলো কেন, কোনো সমস্যা হলো না তো ফেরার পথে, উনিও চিন্তায় পড়ে যান। এদিকে দাদিকে তার শ্বশুর আশ্বস্ত করেন যে ঠিক আছে, আরো কিছু সময় দেখো, কোনো কারণে তো অনেক সময় দেরি হয়, অনেক সময় জমি কেনা বেচা সংক্রান্ত জটিলতা দেখা দিলে বা সব কাজ শেষ করতে করতে অনেক সময় লেগে যায়, হতে পারে আজকে এরকমই হয়েছে, আর একটু দেখো। তো এভাবে রাত প্রায় 3টা পার হয়ে 4টার মতো বেজে যায় আনুমানিক, ভোর হতে আর বেশি দেরি নাই। একটা পর্যায়ে এই দাদির শ্বশুর যখন দেখলেন যে দাদি কান্নাকাটি করছেন, তখন উনি নিজেই হারিকেন নিয়ে ছেলের খোঁজে বেরিয়ে পড়েন। তো বাড়ি থেকে বের হয়ে নদীর খেয়া ঘাটে যেতে গ্রামের রাস্তা ধরে 5 থেকে 7 মিনিট হাঁটতে হয়। আর এখানে একটি বিষয়ের বর্ণনা দেওয়াটা জরুরি। তো ওনাদের এলাকায় গ্রাম, নদী, পথঘাট, এই বিয়ের একটা ছোট্ট বর্ণনা এখন দিব, তা না হলে ঘটনাটি বুঝতে অসুবিধা হতে পারে। তো নদীর এই পাশে হচ্ছে লক্ষ্মীচর, আর ওই পাশে হলো পলাশপুর। ধলেশ্বরী নদীর মোহনা থেকে পশ্চিমে 2টি নদী বয়ে গেছে, আর পূবে 2টি নদী বয়ে গেছে। পূর্ব পশ্চিম এই 2 দিক থেকে 2টি 2টি 4টি নদী ইংরেজিতে এক্স বর্ণের মতো মিলিত হয়েছে। পশ্চিমে 2 নদীর উপর পরপর 2টি ব্রিজ হয়েছে যা ঢাকা মাওয়া হাইওয়েকে ফুটিয়ে তুলেছে। ব্রিজ দুটি অবশ্য ঘটনার পরে নির্মিত হয়েছে আর কি। আর পূর্বে মানে পূর্ব সাইডে নদীর মানে 2টি নদীর একটি ওনাদের গ্রামের পেছন দিয়ে বয়ে গিয়েছে মুন্সীগঞ্জের মোহনায়, আরেকটি গ্রামের সামনে ফসলি জমির মাছ দিয়ে উত্তর পূর্ব দিকে বয়ে গেছে। ওনাদের গ্রামটা 2 নদীর মাঝখানে, বর্ষাকালে ছোট নদী আর ফসলি জমির বিল পানিতে মিলিয়ে বড় নদীতে রূপান্তরিত হয়, সময়টা বর্ষাকাল ছিল। খেয়াঘাটে মানুষ গ্রামের যারা আছেন আর কি, তারা পারাপারের জন্য একটি মাত্র ডিঙ্গি নৌকা ব্যবহার করতেন। অবশ্য ছোট ছোট কোষা নৌকা প্রায় প্রত্যেকেরই ছিল। ডিঙ্গি নৌকার যিনি মাঝি তার নাম হল মোস্তফা, মোস্তফা ভাই নামে তাকে এক নামে চিনতেন। এই মাঝির বাড়ি ছিল নদীর ওই পাশে পলাশপুরে। তো এবার আসেন আমরা ঘটনায় ঢুকে যাই। তো এই যে দাদির শ্বশুর নদীর ঘাটে গিয়ে কাউকে দেখতে না পেয়ে অপেক্ষা করতে থাকেন। যেহেতু মাঝির বাড়ি নদীর ওপারেই ছিল তাই নৌকাটাও ওপারেই ছিল, এটাই স্বাভাবিক। তো ঘাটে কাউকে না পেয়ে বেশ কিছুক্ষণ উনি অপেক্ষা করেন, দেখি আসে কিনা তার ছেলে। কিন্তু না, অনেকক্ষণ অপেক্ষা করার পরও উনি আসেন না। উনিও ওই মোস্তফা ভাই যিনি তার নাম ধরে চিৎকার করে, এই মোস্তফা মোস্তফা, কিন্তু মোস্তফা তো ঘুমিয়ে গেছে, এই জন্য হয়তো সে ডাক শোনে নাই। বেশ খানিকক্ষণ ডাকাডাকি করার পর যখন বুঝতে যে এই মাঝি যিনি মোস্তফা উনি ঘুমিয়ে গেছেন, তখন এই দাদির শ্বশুর বাড়িতে একাই ফেরত চলে আসেন। এদিকে দাদির স্বামীকে সাথে না নিয়ে শ্বশুর ফেরত আসছেন, এটা দেখে তো অনেক প্রশ্ন করতে থাকেন দাদি। তখন ওনার শ্বশুর কিছুক্ষণ চুপ থেকে বলেন, নদীর ঘাটে তো কাউকে দেখতে পাই নাই, নৌকা তো ওপারেই আছে, আর মাঝিও রাতের বেলা বাড়িতে ঘুমাচ্ছে, তুমি চিন্তা করো না মা, কিছুক্ষণ পর তো সকাল হয়ে যাবে, সকালবেলা আবার বের হব। যাও তুমি ফজরের নামাজ পড়ো, আমিও ফজরের নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করতে থাকো যেন কোনো সমস্যা না হয়। এই কথা বলে দাদির শ্বশুর নিজের ঘরে চলে গেলেন। এদিকে ভোর হওয়ার আগ পর্যন্ত সারা রাত তো চোখের পাতা এক করেন নাই, বাকি সময়টাও আর ঘুমাতে পারেন নাই। যখন সকাল হয়ে যায়, যখন দাদির চোখ একটু ঘুমে লেগে আসছে, হঠাৎ করে হইচইয়ের শব্দ পাওয়া যায়। দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন, এসে দেখেন চার থেকে পাঁচজন লোক, তারাও ওই গ্রামেরই। তো এই চার থেকে পাঁচজন লোক দাদাকে ধরে, মানে দাদির হাজবেন্ডকে ধরে ধরাধরি করে বেহুশ অবস্থায় বাসায় নিয়ে আসছে। ওনারা বলেন যে নৌকার যিনি মাঝি, এই মাঝি বেহুশ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেছিল নৌকার উপরে, আর নৌকাটা ঘাট থেকে কয়েক জমি পরে ধান ক্ষেতরে ভাসছিল। মাঝি সাঁতরে গিয়ে নৌকায় ওঠে, নৌকাটা এপারে নিয়ে আসে এই দাদাকে সহ আর কি। তখন মূলত এই লোকজন দাদাকে বাড়িতে নিয়ে আসেন আর কি। এদিকে বাড়ির সবাই দাদার কাপড় চোপড় পরিবর্তন করে খাটে শুয়ে রাখেন। তার এই অবস্থা দেখে তো সবাই খুব চিন্তিত হয়ে পড়েন। এদিকে এই দাদি এবং দাদির যিনি শাশুড়ি, এই দুইজন তেমন কান্নাকাটি করছেন, কেউ তাদের কান্না থামাতে পারছিলেন না। এদিকে বাড়িতে গ্রামের মানুষের ভিড় আর কান্নাকাটির রোল পড়ে গেল, কারণ হচ্ছে কোনোভাবেই দাদার হুঁশ ফিরছিল না। এদিকে দাদির যিনি শ্বশুর উনি তাড়াতাড়ি করে বের হয়ে গেছেন হুজুর ডাকতে। হুজুর এসে কিছু ঝাড়ফুঁক এবং পানি পড়া তেল পড়া দিয়ে গেলেন, তখনও কিন্তু হুঁশ ফেরে নাই। দুপুরের পরে পরন্ত বিকেলের দিকে দাদার হুঁশ ফেরে। হুঁশ ফেরার পর উনি মোটামুটি স্বাভাবিকই হয়ে যান অল্প সময়ের মধ্যেই। তবে জ্ঞান ফেরার পর বেশ ভয়ের একটা ভাব ওনার মধ্যে ছিল বেশ কাজ কিছুক্ষণ আর কি। ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আসলে কি হয়েছিল, কেন এই অবস্থায় উনি পড়েছিলেন, তখন উনি একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেন। তো উনি বলেন যে গত রাত্রে ওনার কাজ শেষ করতে করতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে গত রাত্রে ওনার যে দেরিটা হয়েছিল তার কারণ ছিল সোনাকান্দা নামক একটা গ্রাম রয়েছে, ওই সোনাকান্দা গ্রামের তারই খুব পরিচিত একজনের জমি রেজিস্ট্রির কাজ ছিল, আর সেটা সম্পূর্ণ করতে করতে অনেক রাত হয়ে যায়। আর জমি যিনি বিক্রি করেছেন, মানে জমির যিনি মালিক ছিলেন, তো উনি আবার এই দাদাকে অনুরোধ করেছেন যে কোনোভাবেই না খেয়ে যাওয়া যাবে না, যেহেতু গুরুত্বপূর্ণ একটি কাজ উনি করেছেন, বেশ পরিশ্রম করেই করতে হয়েছিল। এখন যেমন দলিল কম্পিউটারে টাইপ করা লাগে, তখন কিন্তু হাতে লিখতে হতো, এখনও বাংলাদেশ অনেক জায়গায় কিন্তু দলিল হাতেই লিখে, তো উনি তো হাতে লিখতেন আর কি, সময় লাগে তো অনেক, ভুল হলে আরও সমস্যা। তো যাই হোক, রাত্রে খেয়ে যেতে বলেছেন, তো উনি আর না করেন নাই, এত অনুরোধ করছেন, না করাটা খারাপ দেখায়, তারই পরিচিত লোক। তো ওখান থেকে আবার বেশ কিছুটা দূরে গিয়ে তার বাড়ি, ওই ভূমি অফিস থেকে ওখানে গিয়ে খাবার খান উনি, বেশ রাতও হয়ে যায় তখন। আর খাবার শেষে ফেরার সময় 2 কেজি মিষ্টির একটা ব্যাগ আবার দাদার হাতে ধরিয়ে দিয়েছেন, বলছেন এটা বাড়িতে নিয়ে যান, পরিবারের সদস্যদেরকে নিয়ে খাবেন। তো উনি নিতে না চাওয়া সত্ত্বেও এক প্রকার জোর করে উনার হাতে ধরিয়ে দেন আর কি। এরপর উনি বাড়ির পথে রওনা দিয়েছেন। তখন রাত 11টার মতো বাজে, ঘাটে আসতে 30 মিনিটের মতো হাঁটতে হবে। নদী পার হয়ে আরো পাঁচ মিনিট হাঁটলেই উনি বাড়িতে পৌঁছে যাবেন। উনি হাঁটছেন আর ভাবছেন, এই মিষ্টি নিয়ে এত রাত্রে বাসায় ফিরছি, পথে কোনো সমস্যা না হলেই হয়। তো মনে মনে তো আল্লাহকে ডাকছেন আর পাচারাচ্ছেন। এই যে মোস্তফা মাঝি, যিনি উনি কিন্তু প্রতি বৃহস্পতিবার শুধু এই দাদাকে পার করবেন বলে দেরি করেই উনি নৌকা রেখে বাড়িতে যান। উনি এটা ভেবেই নিজেকে একটু সাহস দিচ্ছেন যে না, মোস্তফা ভাইকে পাওয়া যাবে, সমস্যা নেই। হঠাৎ করে পেছন থেকে কে যেন দাদার নাম ধরে ডাকা শুরু করেছে। হঠাৎ করে এরকম তার নাম ধরে ডাক শুনে উনি দাঁড়িয়ে গিয়েছেন, পেছন ফিরে তাকাবেন। হঠাৎ করে আর মনে হলো, আচ্ছা এত রাত্রে এখানে তো কোনো মানুষ থাকার কথা না, নিশ্চয় এটা খারাপ কিছু। ভাবতেই ভয়ে ওনার শরীরটা মুহূর্তের মধ্যেই মনে হলো জমে বরফ হয়ে গেল। জায়গাটা ছিল লালহাটি আর পলাশপুর গ্রামের মাঝামাঝি একটা জায়গায়। অচেনা মোটা এক পুরুষ কণ্ঠের ডাক বলে ওঠে, আমাকে মিষ্টি দিয়ে যা। এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেল বাঁচার তাগিদে জমির আইল ধরে উনি আবার হাঁটা শুরু করেন। কিছু দূর যেতেই রাগান্বিত কর্কশ কণ্ঠে আবারও বলে ওঠে, হে বেটা, মিষ্টি না দিয়ে তুই কোথাও যেতে পারবি না। কিন্তু এটা বলার পরই বিভৎস হাসি। এদিকে দাদা দোয়া দুরুদ যা জানেন আর কি, মুখে যা আসছে সেটাই পড়ছে, এলোমেলো ভাবে পড়ছেন, কিন্তু পেছন ফিরে তাকাবার কিন্তু সাহস উনি পান নাই। এরপর উনি আল্লাহর নাম নিয়ে জোরে দিয়েছেন এক দৌড়, এক দৌড়ে পলাশপুর গ্রামের ভেতরে চলে আসেন, আর পাঁচ মিনিট হাঁটলেই ঘাটে পৌঁছাতে পারবেন। কোনোভাবে ভয় উনার পিছু ছাড়ছে না, হাঁপাতে হাঁপাতে ঘাটে এসে উনি পৌঁছান। এদিকে মোস্তফা ভাইয়ের নৌকা দেখেন যে ঘাটে নাই। ঘাটে নৌকা দেখতে না পেয়ে নিজেকে উনি আর ধরে রাখতে পারছেন না, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এক শীতল হাওয়া ঘাট থেকে শরীর বেয়ে শীত দ্বারা দিয়ে নেমে গেল, ভয়ের একটা শিহরণ। হঠাৎ হালকা একটা আলো নদীর ওপার থেকে এপারে আসছে। এটা দেখে চোখ কান খাড়া করে আলোর দিকে দাদা খেয়াল করেন। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন, আরে হ্যাঁ, ওরা তো মোস্তফা ভাইয়ের নৌকার হারিকেনের আলো। এবার দীর্ঘশ্বাস সেরে ভিতরে ভিতরে সাহস সঞ্চয় করেন উনি। কিছুক্ষণের মধ্যে নৌকা নিয়ে মোস্তফা ভাই ঘাটে ফিরলেন। তো মোস্তফা ভাইকে উনি বলেন যে, ভাই আজকে রাতটা একটু বেশি হয়ে গেল, তোমার নিশ্চয় অনেক কষ্ট হয়েছে, চলো আমাকে ওই পারে পৌঁছে দাও। তো মোস্তফা ভাই আর কোনো কথার উত্তর দেন না, কারণ উনি আবার খুব হাসি খুশি মানুষ, কথার উত্তর দেন কিন্তু ওই দিন উত্তর দিলেন না। মনে হয় যে মোস্তফা ভাই একটু বিরক্তই হয়েছেন, এত রাত্রে আসছেন ওনার জন্য অপেক্ষা করতে করতে, তার তো আসলে রাত হয়ে গেছে, গ্রামে রাত 11:30 মানে তো অনেক রাত। তো ওনার এই ধরনের কোনো কথাবার্তা না দেখে দাদা বেশ অবাকই হন। আর এত রাত্রে উনি কিন্তু ঘাটে সচরাচর থাকেনও না, উনি ওই 9টা পর্যন্ত থাকেন, 9:30, এর মধ্যেই লোকজন সব পার হয়ে যায়, শুধু এই যে দাদা উনি বৃহস্পতিবার একটু দেরি করেন। কিন্তু ওই দিন তো আসলে অনেক দেরি হয়েছিল, আর তখন রাত আনুমানিক 12টার কাছাকাছি বেজে গেছে। উনি তো নৌকায় উঠে পড়েছেন, মানে দাদা নৌকায় উঠে পড়েছেন, ভয় কিছুটা কমে গেছে, কারণ মোস্তফা ভাই এখন আছেন। তো নৌকায় উনি যখন উঠেছেন তখন মোস্তফা ভাই নৌকা উনি বাওয়া শুরু করে দিয়েছে আর কি। আকাশে মেঘের আড়ালে চাঁদটা লুকোচুরি খেলছিল, হঠাৎ করে বড় একটা কালো মেঘ চাঁদটাকে ঢেকে ফেলল। মনে হচ্ছে এখন চারদিকে ঘুট ঘুটে অন্ধকার হয়ে গেল। মোস্তফা ভাই উনি নৌকা বাইছেন কিন্তু কোনো কথা বলছেন না। হঠাৎ করে কিছুদূর এগিয়ে উনি নৌকা চালানো বন্ধ করে দিলেন। তো কি হয়েছে যখন দাদা জানতে চাইলেন, তখন হঠাৎ করে এই মোস্তফা ভাই রূপী মানুষটা একাধিক মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, মিষ্টি না দিয়ে তুই বেঁচে ফিরে যাবি, আজই তোর শেষ দিন। এইটা বলতে বলতে এই অবয়বটা এক বিভৎস পিশাচে রূপান্তরিত হল। মুখটা ভালোভাবে খুব একটা বোঝা যাচ্ছিল না, তবে নৌকায় জ্বলতে থাকা হারিকেনের মৃদু আলোয় দাদা বুঝতে পারেন এই অবয়বটার চোখ নাক কিছুই নাই, আর ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত ঠোঁট আর দাঁত। মুখটা বেশ বড়, রক্তাক্ত সুচালো দাঁতগুলো মোটামুটি বোঝা যাচ্ছিল হারিকেনের মৃদু আলোতে। অবয়বটা যে খুব লম্বা তা না, মোটামুটি একটা স্বাভাবিক মানুষের হাইটই হবে। এখন দাদা নৌকা থেকে লাফ দিবেন নাকি ওই অবয়বটাকে আঘাত করবেন, ওনার কিছুই মাথায় আসছে না। যত দোয়া দরুদ মুখস্থ ছিল সব একের পর এক পড়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোটাই উনি পড়তে পারছিলেন না, কারণ বারবার আটকে যাচ্ছিল, ভুলে যাচ্ছিলেন। এই পরিস্থিতিতে আসলে কোনো কিছু তো মাথায় থাকেও না। মাত্র 5-7 ফুট সামনে বসে থাকা এই পিশাচটার বিভৎস চেহারা ওনার কলিজার পানিতে শুকিয়ে ফেলেছে। উনি ভেবেই নিয়েছিলেন এখনই ওনার জীবনের শেষ সময়। ভয় কি জিনিস সেদিন ওই সময় উনি ভালো মতোই বুঝতে পেরেছিলেন। কোনো দোয়া দ্রুত ঠিক মতো পড়তেই পারছিলেন না। ওই পিশাচটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসতে থাকে আর কিছুটা এগিয়ে এসে হাতটা লম্বা করে দিয়ে ওই মিষ্টির ব্যাগটার দিকে সে হাত বাড়ায়। তখন দাদা কি করেছেন, নৌকায় থাকা একটা বাঁশ দিয়ে ওই অবয়বটাকে আঘাত করেছেন। আঘাত পাওয়ার সাথে সাথে ওই অবয়বটা পালিয়ে না গিয়ে আরো কাছে এসে একদম মুখের সামনে এসে বিভৎস একটা গর্জন দিয়ে ওঠে। এরপর দাদার আর কিছু মনে নেই। যখন ওনার হুঁশ ফেরে তখন দেখেন উনি বাড়িতে আছেন। আর মধ্যবর্তী সময় কি হয়েছে এটা তো আমরা আগেই জেনেছি। তো এটা উনি বলে মোটামুটি ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেষ করেন। এদিকে দাদার শরীরে তো প্রচণ্ড জ্বর সেদিন থেকে। হুজুর আবার আসেন, ঝাড়ফুঁক করেন, তেল পড়া দিয়ে যান, সেই তেল মেখে দেওয়া হয় সারা শরীরে, এবং দাদিকেও কিছু দোয়া শিখিয়ে দিয়ে যান, দাদাকেও শিখিয়ে দিয়ে যান যেগুলো পড়তে হবে। তো আল্লাহর রহমতে উনি মোটামুটি সুস্থ হয়ে গিয়েছেন অল্প কয়েকদিনের মধ্যে। সবাই ধারণা করেছিল ঘটনাটা এখানেই শেষ, কিন্তু না, ঘটনাটা এখানেই শেষ নয়। এরপর এই ঘটনার আরো একটি অংশ শুরু হয়ে যায়। এই ঘটনার কয়েকদিন পর দাদা তখন বেশ সুস্থ হয়ে গেছেন, আর ওরকম কোনো সমস্যা নাইও। গভীর রাতে হঠাৎ করে এই দাদা দাদি যেই রুমে ঘুমিয়ে থাকেন যেই ঘরটাতে, ওই ঘরে টিনের চালের উপরে দুরুম দারুম আওয়াজ শুরু হয়ে যায়। এই আওয়াজে সকলের ঘুম ভেঙে যায়। ঘরে যে টিনের চাল ছিল সেই টিনের চালের উপর মনে হচ্ছে ভারী কোনো কিছু এই মাথা থেকে ও মাথা হাঁটাহাঁটি করছে, এবং ওই ভারী জিনিসটার পায়ের যেই চাপ, এই চাপে টিনের জায়গায় জায়গায় চ্যাপ্টা হয়ে যাচ্ছিল। আবার ওইখান থেকে পাশ হয়ে গেলে টিনটা আপনা আপনি আবার ঠিক হয়ে যায়। মনে হচ্ছিল এই ঘরের চালটা এখনই ওই ভারী জিনিসটার চাপে দুমড়ে মুচড়ে ওনাদের গায়ের উপরে সে ভেঙে পড়বে। আর উপর থেকে রাগান্বিত গড়গড় গড়গড় আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে জিনিসটা প্রচন্ড রেগে আছে, যেটার শব্দে বোঝা যাচ্ছে যে জিনিসটা প্রতিশোধের আগুনে জ্বলছে মনে হচ্ছে। এদিকে এই স্বামী স্ত্রী মানে দাদা দাদি দুইজন তো দুইজনকে জড়িয়ে ধরে আল্লাহর নাম নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, ও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। আর দোয়া দরুদার মুখে কি আসবে, এই সিচুয়েশনে তো আসলে মানুষের মাথাও ঠিক থাকে না। কয়েক মিনিটের মধ্যেই আস্তে আস্তে চালের উপর থেকে ওই আওয়াজটা আসা বন্ধ হয়ে যায়, একদম নিস্তব্ধ হয়ে যায় চারপাশ। এদিকে অন্য যে ঘর ছিল তার শ্বশুর শাশুড়ি যেখানে ঘুমাতেন আর কি, তারাও উঠে গেছেন। এই ব্যাপারটা মাত্র কয়েক মিনিটের মতো ছিল আর কি। তো যাই হোক, সারা রাত আর কোনো সমস্যা হয় নাই, অনেক ভয়ে ভয়ে সারা রাত ওনারা পার করেছেন। সকালবেলা এই দাদির শ্বশুর গ্রামের মসজিদের একজন হুজুরকে আবার বাড়িতে নিয়ে আসেন। হুজুর ঘটনা যখন জানতে চান, ওনাদের কাছে সব ঘটনা খুলে বলেন কি হয়েছিল, তখন হুজুর কিছুটা সময় নিয়ে বলেন যে আসলে ওই ঘাটের পিশাচগুলো এখনো পিছু ছাড়েনি, এখনো এই দাদার দিকে নাকি ওই পিশাচগুলো নজর করেই আছে। নিয়মিত ঝাড়ফুঁকের কারণে কাছে আসতে পারছে না, তাই রেগে আছে এই বাড়ির উপরে। এই কারণেই মূলত গতকাল রাত্রে তাণ্ডব চালিয়েছে। তো হুজুর হাজবেন্ড ওয়াইফ মানে দাদা দাদি দুইজনকেই ঝাড়ফুঁক করে দিয়ে যান এবং হুজুর বাড়িটা ভালো করে বন্ধ করে দিয়ে যান। হুজুর বলে যান যে আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। তো এইভাবেই চলছে, মোটামুটি সপ্তাহখানেক কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু এরপর থেকে আর একটা সমস্যা দেখা দিল। এই যে দাদি, উনি যখন রাতের বেলা কখনো ওয়াশরুমে যেতেন, বাড়িটা এমন জায়গায় ছিল আর ওয়াশরুমটা এমন জায়গায় ছিল যে খুব যে দূরত্ব তা না, একদম বাড়ির একটা কোনাতেই। তো উনি যখন রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হতেন, উনি দেখতেন এই বাড়ির সীমানার বাইরে সাদা কাপড় পরা একটা অবয়ব। এটা কি মহিলা অবয়ব না পুরুষ অবয়ব বোঝা যেত না, চেহারাটা ভালো বোঝা যেত না, তবে এতটুকু বোঝা যেত যে ওই অবয়বটা হাতের ইশারায় দাদিকে কাছে ডাকছে, কিন্তু কোনো কথা বলতো না আর ওই বাড়ির সীমানাতে ঢুকতে পারত না, কোনো ক্ষতিও করত না। তো এরকম কিন্তু উনি যখন দেখেছেন বাড়ির সকলকে বলেছেন। তো হুজুরকেও বিষয়টা জানানো হলো, হুজুর বলেছেন না, ভয়ের কোনো কারণ নাই, ওই জিনিসটা কাছে আসবে না। এর কয়েকদিন পর দাদি উনার বাবার বাড়িতে গিয়েছিলেন। এক রাতে উনি স্বপ্নে দেখেন যে সাদা আলখেল্লা পরা একটা সুদর্শন পুরুষ তাকে হাতের ইশারায় ডাকছে, কিন্তু দাদি যেতে চাইছেন না তার কাছে, কিন্তু নিজের অজান্তেই মনে হচ্ছে তার দিকে উনি হেঁটে চলে যাচ্ছেন। কোনো এক অজানা শক্তি ওনাকে তার দিকে টেনে নিচ্ছে। ভয়ে উনি চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে বসে পড়েন। ওনার পাশে থাকা ওনার বোনও ঘুম থেকে জেগে যায়। কি হয়েছে জানতে চাইলে উনি বলেন যে এরকম একটা দুঃস্বপ্ন দেখেছেন। তখন ওনার বোন ওনাকে সান্ত্বনা দিয়ে বলেন যে আর এটা কিছু না, দুঃস্বপ্ন দেখেছিস, এমনিতে বাড়িতে এই ধরনের সমস্যা হয়ে গেছে, এই জন্যই মাথার ভিতরে এই বিষয়টা কাজ করছে। কিন্তু ব্যাপারটা হলো যে উনি প্রতি রাত্রেই এই স্বপ্নটা দেখা শুরু করেন, যে কয়দিন ওনার বাবার বাড়িতে ছিলেন আর কি। এর মধ্যে কি হয়, উনার বোন যিনি তার পাশে ঘুমাতেন রাতের বেলা, যে কয়েকদিন আর কি ওই বাড়িতে ছিলেন, এক রাতে ওনার বোনও প্রচন্ড জোরে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। এখন উনি আবার জিজ্ঞেস করছে কি হয়েছে, তুই এরকম চিৎকার দিয়ে উঠলি কেন? তখন তার বোন বলে যে তার বোন একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নে তার বোন দেখেছে যে তার বড় আপা সে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তার থেকে একটু দূরে সাদা আলখেল্লা পরা একটা অবয়ব তার আপাকে ডাকছে এবং তার আপাও ওই দিকটাতে চলে যাচ্ছে। একটা পর্যায়ে যখন তার আপা ওই অবয়বটার কাছে চলে যায়, তখন ওই আপা সহ ওই অবয়বটাও হাওয়ায় মিলিয়ে গেল। মূলত এই স্বপ্ন দেখেই উনি চিৎকার দিয়ে উঠেছেন। এটার পরে আসলে বাড়ির সবাই বুঝতে পারে যে এটা নিছক স্বপ্ন নয়, একই ধরনের স্বপ্ন তার বোনও দেখল, ঘটনা কি, এটা কিভাবে সম্ভব, নিশ্চয়ই বড় ধরনের কোনো জিনভূতের কবলে পড়েছেন ওনারা। আর ওনার স্বামীর সাথে, মানে দাদির স্বামীর সাথে, মানে দাদার সাথে ঘটে যাওয়া এই ঘটনা, তারপর বাড়িতে তাণ্ডব চালানোর যে ব্যাপারটা, এটা তো এটার সাথে একটা সংযোগ রয়েছে, এটা বুঝাই যাচ্ছে। আর পরবর্তীতে আবার যেই সমস্যাটা সৃষ্টি হয়েছিল, উনি ওয়াশরুমে যাওয়ার সময় একটি অবয়বকে দেখতেন, এটাও তো একটা ব্যাপার ছিল। দ্রুত উনি ওনার শ্বশুরবাড়িতে আবার চলে আসেন। আসার পর ওনার স্বামীকে বিষয়টা বলেন। ওনার স্বামীও বড় একজন হুজুর খোঁজ করতে শুরু করেন। রসুলপুর মাদ্রাসার এক আলেমকে এই বিষয়টা জানালে তিনি পরের দিন এই দাদাকে তার সাথে দেখা করতে বলেন। তো পরের দিন সেই হুজুরের কাছে উনি যখন গিয়েছেন, তখন হুজুর জানান যে নৌকায় যে পিশাচটাকে উনি আঘাত করেছিলেন, সেই পিশাচটা মূলত তার পিছু ছাড়েনি, তবে সেই পিশাচটা খুব বেশি শক্তিশালী না, তাই তেমন কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু সে একা না, তার সাথে আরো কয়েকটা দুষ্ট জিন রয়েছে। এর মধ্যে একটা এই দাদির উপর নজর দিয়েছে এবং তার সাথে লেগে আছে। এরপরে হুজুর জানান যে আপনাদের আল্লাহর রহমতে ভয়ের কোনো কারণ নাই, আমি আমার মতো করে ব্যবস্থা নিচ্ছি, রুকিয়া করে দিচ্ছি, কিছু আমল শিখিয়ে দেন যে এই আমলগুলো রেগুলার করতে হবে, মানে দাদিকেও করতে হবে, দাদাকেও করতে হবে, এমনকি বাড়ির সবাইকেই এই আমলগুলো করতে হবে, আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে, এগুলো কেটে যাবে। তো হুজুর কিছু আমল শিখিয়ে দেন, উনি কিছু রুকিয়া করে দেন, আস্তে আস্তে এই সমস্যাটা একদমই চলে যায়, স্বপ্নেও আর এই সমস্যা হতো না, একদমই স্বাভাবিক হয়ে যায় আল্লাহর রহমতে, এখন পর্যন্ত স্বাভাবিকই আছে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? চলার পথে কত ঘটনাই না ঘটে যায়, কত বিপদই না হয়, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন তাহলে কিন্তু এই বিপদ থেকে রক্ষা পাওয়া সত্যি খুব কঠিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাইকে এবং ভাবিকে, যারা প্রতিনিয়ত আমাদের এই ঘটনাগুলো শোনেন। এরকম আরও যারা লিসেনাররা রয়েছেন, যারা সপরিবারে আমাদের ঘটনাগুলো শোনেন, তারাও কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। আর আপনাদের পাঠানো এই ঘটনাগুলো নিয়েই আমরা অনেকটা পথ পাড়ি দিতে চাই। প্রিয় লিসেনার্স, আমাদেরকে ঘটনা কিভাবে পাঠাবেন? আমাদেরকে ঘটনা পাঠানোর একটাই মাধ্যম, ইমেইল করতে হবে, লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে ইমেইল করতে পারেন। ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে afnandahorworldbd@gmail.com। স্পেলিংটা বলছি afnandahorworldbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা প্রতিনিয়ত আমাদেরকে সত্য ঘটনা পাঠিয়ে যাচ্ছেন, আর এই ঘটনাগুলোর উপর ভিত্তি করেই আল্লাহর উপর ভরসা করে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের চলার পথটা যেন আরো অনেক দীর্ঘ হয়। আপনাদের পরিচিত যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসে তাদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানানোর অনুরোধ করছি। আরো অনেক সাবস্ক্রাইবার্স যদি আমাদের সাথে যুক্ত হন তাহলে তাদের কাছ থেকে অনেক ঘটনা পাব। এই সহযোগিতাটা আপনাদের কাছ থেকে অবশ্যই আমরা প্রত্যাশা করি এবং আমি বিশ্বাস করি সেটা আপনারা করবেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আশা আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 137তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মুহাইমিনুর রহমান পলক। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে। উনি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রথম বর্ষের স্টুডেন্ট। বালিয়াপাড়া যে গ্রামটি, এটি কিন্তু বিশেষ একটি কারণে বাংলাদেশের অনেকের কাছেই পরিচিত। কারণ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট কিন্তু এই বালিয়াপাড়াতে। এই গরুর হাটের সামনে দিয়ে যে মেইন রোডটা চলে গিয়েছে ঝিনাইদহের দিকে, সেখানে বালিয়াপাড়া এবং বৃত্তিপাড়ার মাঝামাঝি দুইটি ব্রিজ রয়েছে। অবশ্য কিছু বছর আগেও সেখানে একটি মাত্র ব্রিজ ছিল, যেটা অনেকের কাছে আট মাইল ব্রিজ নামে পরিচিত, বা আট মাইলের ব্রিজও অনেকে বলেন। তো এই আট মাইলের ব্রিজের পরে বৃত্তিপাড়া, এই বৃত্তিপাড়া পর্যন্ত শুধু মাঠ ছিল এবং অনেক আগে থেকেই মেইন রোডের পাশে কিছু কবরস্থানও ছিল। ঘটনাটি মূলত এই মাঠ এবং মেইন রোডকে কেন্দ্র করে। তো এই পলক ভাই, উনি ওনার বাবার মুখ থেকে শুনেছিলেন একটি ঘটনা। ওনার বাবা যখন ক্লাস ফাইভে পড়তেন তখন তার দুইজন বন্ধু ছিল, একজনের নাম আজিজুল আর একজনের নাম মহাজুল। এবং ওনার বাবা এই তিনজনের সাথে খুবই ভালো সম্পর্ক, এই তিনজন একসাথেই খেলাধুলা করতেন, স্কুলে যেতেন, ঘোরাঘুরি করতেন। তো একবার হয়েছে কি, এই যে মাঠের কথাটা বলা হয়েছে, ওখানে অনেক শাক জন্মেছিল। ঘটনাটা কিন্তু এখন থেকে আরো 50 বছর আগের কথা, তার মানে হচ্ছে 1974-75 সালের কথা বলছি। সেখানে গ্রামের অনেকেই শাক তুলতে যেতেন বিকালবেলা, অনেকে খাবারের জন্য আনতেন, কেউ আবার শখের বসে শাক তুলতেন, বিকালে অনেককেই দেখা যেত ওই জায়গাটাতে। একদিন কি হয়, এই পলক ভাইয়ের বাবাও শখের বসে তার দুই বন্ধুর সাথে ওখানে যাবেন আর কি। নর্মালি বিকেলবেলাতে সবাই যেতেন, মাগরিবের আজান পড়তে না পড়তেই ওই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যেত। এদিকে এই তিনজনের খেলা শেষ হতে হতে প্রায় মাগরিব হয়ে গিয়েছিল। ওই সময় কি মনে করে তাদের মাথায় কাজ করে যে তারা ওই ভোর সন্ধ্যাবেলা শাক তুলতে যাবেন। চিন্তা করেন, শাক তুলে বাড়িতে নিয়ে গেলে তাদের মা খুশি হবে, তো যেভাবে সেই কাজ। ওনারা তিন বন্ধু ওই আট মাইলের ব্রিজের কাছে শাক তুলতে গেলেন, গিয়ে তারা আপন মনে শাক তুলছিলেন। হঠাৎ করে চারদিকে কেমন যেন একটা নিস্তব্ধতা নেমে আসে। ঠিক পরক্ষণেই আজিজুল আর মহাজুল এসে এই পলক ভাইয়ের বাবাকে বলে, বন্ধু দৌড় দে দৌড় দে। যখনই পলক ভাইয়ের বাবা শুনেছেন বন্ধু দৌড় দে দৌড় দে, উনি কিছু না বুঝেই দৌড় দিয়েছেন। দৌড়াতে দৌড়াতে জিজ্ঞেস করছেন যে এরে দৌড়াতে বললি কেন। তখন ওনার দুই বন্ধু বলে যে পিছন দিকে তাকায় দেখ কি। তখন এই পলক ভাইয়ের বাবা পিছন দিকে তাকিয়ে দেখেন তিনটা বড় বড় তাল গাছ দাঁড়িয়ে আছে তাদের থেকে দূরে। কিন্তু আসলে ওখানে কোনো গাছ থাকার কথা না, এমনকি কোনো ঝোপঝাড়ও নাই ওই মাঠে। ফাঁকা মাঠের ভিতরে তিনটা তাল গাছ কিভাবে এলো? ভয়ানক ব্যাপার হচ্ছে, তারা যে গতিতে দৌড়াচ্ছিল ওই তাল গাছগুলো একই গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল, তাদের পিছন পেছন। আর ওই তাল গাছ থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসছিল, এই দাঁড়া দাঁড়া, শাক তুলবি না তোরা, পালাচ্ছিস কেন, দাঁড়া দাঁড়া, এরকম আওয়াজ আসছিল। এবং তিনটা তাল গাছ থেকে তিনটা কণ্ঠ মনে হচ্ছিল একসাথে একই কথা বলছে। তো এই কথা শুনে কারো তো আসলে হুশ নাই, যে যার মতো দৌড়াচ্ছে, তবে কেউ বিচ্ছিন্ন হচ্ছে না, একসাথে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একজন আরেকজনের গায়ের উপর পড়ে যাচ্ছে, উঠে আবারও দৌড়াচ্ছে। বেশ কিছুক্ষণ পর পেছন দিকে তাকিয়েছেন ওনারা, দেখেন ওই তাল গাছগুলা নাই। হঠাৎ করে দেখে সামনে একটা দোকান, তো দোকান দেখে ওনারা ওখানে গিয়েছেন, একজন লোক বসে আছে, ওই লোকটাকে ওনারা আসলে চেনেন না। ওই দোকানই যিনি, মানে যিনি দোকানদার, উনি জিজ্ঞেস করছেন, হে বাবারা কি হয়েছে, তোমরা দৌড়াচ্ছ কেন। তখন এই তিনজন খুলে বলে কিভাবে তারা শাক তুলতে গিয়ে ভয় পেয়েছে। সবকিছু শোনার পর ওই দোকানি বলে ওঠে যে, বাবারা তোমরা তো আজকে অনেক জোর বাঁচা বেঁচে গেছ, তোমরা তো গোদানের খপ্পরে পড়েছিলে, এখানে একটা না অসংখ্য গোদান রয়েছে, এরা খুব দুষ্টু পিশাচ শ্রেণীর জিন, তোমাদের বয়স কম, প্রথমবার ভুল করছো, এই সন্ধ্যার সময় এখানে আসছো, এই জন্য তোমাদেরকে ভয় দেখাই ছেড়ে দিছে, চলো তোমাদেরকে বাড়িতে আগায় দিয়ে আসি। তো বেশ খানিকটা পথ এগিয়ে আসার পর ওই দোকানি বলেন যে, বাবা আমি তো দোকান খুলে আসি, চুরি চুরি হয়ে যেতে পারে দোকানে, তোমরা যাও, এখন তো যেতে পারবা? বলে হ্যাঁ পারবো। তখন এই তিনজন বাড়িতে চলে আসেন আর ওই দোকানদারও উনি ওনার দোকানের দিকে চলে যান। বাড়ির কাছাকাছি আসার আগেই এই যে তিনজন, পলক ভাইয়ের বাবা সহ ওনার আরো দুই বন্ধু, তিনজনে মনে হয় আচ্ছা আমরা যেখানে দোকান দেখলাম ওখানে তো কোনো দোকান ছিল না, ওখানে তো কোনো বাড়ি ঘরও নাই, ওই জায়গার আশেপাশের মোটামুটি 200 মিটারের মধ্যে কোনো ঘর বাড়িও নাই, দোকান তো প্রশ্নই আসে না। ওনার বাড়িতে চলে এসে পরিবারের সদস্যদের কাছে এই বিষয়টা খুলে বলেন। পরবর্তীতে এই বিষয়ে স্থানীয় এক ইমাম সাহেবের সাথে আলাপ আলোচনা হয় এবং উনি জানিয়েছেন যে এই যে পলক ভাইয়ের আব্বু এবং ওনার দুই বন্ধু, এই তিনজন গোদানের খপ্পরে পড়েছিল, যখন দৌড়াচ্ছিল ওখানে একটা খুবই ভালো আমলদার জিন আমল করছিল বসে বসে সন্ধ্যার সময়। উনি তখন মাগরিবের নামাজ কেবল শেষ করেছেন, উনি দেখেন যে তিনটা বাচ্চা ছেলে বিপদে পড়েছে, তখন উনি ওনার শক্তি দিয়ে ওই গোদান তিনটাকে রুখে দেন। আর তখন যদি হঠাৎ করে উনি সামনে চলে আসেন এই তিনজনের, এরা তো আরো ভয় পেতে পারে। উনি কি করেছিলেন, একটা দৃষ্টিভ্রম সৃষ্টি করে দোকানদার সেজে এবং একটা দোকান সৃষ্টি করেছিলেন এবং উনি তাদেরকে এগিয়ে দিয়ে যান। মূলত এই ভালো জিনটা ওই সময় না আসলে মারাত্মক ক্ষতিও হয়ে যেতে পারত। তবে ওই ভালো জিনটা কে ছিলেন, পরবর্তীতে তাকে আর দেখা গিয়েছিল কিনা, এই বিষয়ে অতটা তথ্য জানা যায় না। প্রিয় লিসেনার্স, ঘটনা এতটুকু হলেও এই 8 মাইলের ব্রিজের আরো তথ্য জানাটা জরুরি। সেটা হচ্ছে এই যে 8 মাইলের যে ব্রিজ, রাতের বেলা অনেক ড্রাইভার, অনেক ট্রাক ড্রাইভার বিশেষ করে ওই ব্রিজটাকে নাকি 4টা ব্রিজ দেখে এবং অসংখ্য দুর্ঘটনা কিন্তু এই দুষ্টু শয়তানেরা ঘটাত। আবার দেখা যাচ্ছে রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে এমন কোনো আলামত নেই, অথচ সেখান দিয়ে যাওয়ার সময় অনেকেই বাইক চালানোর সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। খুবই রিসেন্টলি BRTC-র একটি বাসও দুর্ঘটনার শিকার হয়েছে ওখানে। দিন হোক রাত হোক ওখানে মাঝে মাঝেই নাকি দুর্ঘটনা ঘটে এই 8 মাইলের ব্রিজের ওখানে। এখন নাকি অনেকটাই কমে এসেছে, আগে যেমন অনেক হতো এখন অতটা নাই। আর যেখানে মানুষ শাক তুলত ওখানে এখন একটা ইটের ভাটা তৈরি হয়েছে, সাথে কিছু বাড়িঘরও গড়ে উঠেছে। তবে স্থানীয় মুরব্বীদের মতে এখনও নাকি ওই মাঠে কেউ যদি সন্ধ্যার পরে থাকে তাহলে অনেকেই ভয় পায় বলে শোনা যায়। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, 8 মাইলের ব্রিজের কাছে আপনাদের যদি বাড়িঘর থাকে, আপনাদেরও যদি ওই জায়গা রিলেটেড ঘটনা জানা থাকে, আমাদের পাঠাতে কিন্তু ভুলবেন না। আর আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন, ইমেল অ্যাড্রেসের ঠিকানাটা বলে দিচ্ছি, afnandahorrorworldbd@gmail.com, স্পেলিংটাও বলে দিচ্ছি afnandahorrorworldbd@gmail.com, স্পেলিংটাও কিন্তু আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আসছে সোমবার আমরা কিন্তু হরর নাইট এপিসোড আপনাদেরকে শোনাতে ভুলব না। এছাড়াও আরও একটি দারুণ ঘোষণা রয়েছে, সেটি শোনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেন, ইনশাল্লাহ সেই সুসংবাদটি আপনাদেরকে জানাবো। আর হ্যাঁ, শনিবার 15 ফেব্রুয়ারি বিকাল 3:30 আমি আমার টিম সহ ইনশাল্লাহ থাকছি অমর একুশে বইমেলার 749-750 নম্বর স্টলে, যেটা প্রান্ত প্রকাশনের স্টল। আফনান্দা হরর ওয়ার্ল্ডের তরফ থেকে একটি হরর থ্রিলার বের হয়েছে, সেটি উদ্বোধনের জন্য ইনশাল্লাহ মূলত যাব। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ওই সময় উপস্থিত থাকার জন্য। দেখা হবে ইনশাল্লাহ অমর একুশে বইমেলায় বিকাল 3:30 15 ফেব্রুয়ারি শনিবারে। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রায়হান। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের কেয়াহাটি গ্রামে। উনি একজন শিক্ষার্থী, উনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা শেষ করে চাকরির পাশাপাশি বিএসসিতে লেখাপড়া করছেন। চলুন ওনার ঘটনায় চলে যাই। এটি ওনাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা যা এখনো চলমান রয়েছে। প্রথমে ওনাদের বাড়ির একটা বিবরণ দেয়া যাক। ওনাদের বাড়ির পেছন দিকে প্রায় 150 বছরের পুরনো একটি পুকুর রয়েছে। পুকুরের পাড়ে আছে অনেক পুরনো একটি গাব গাছ যা নাকি প্রায় 100 বছরেরও বেশি পুরনো। বড় বড় দুটি আম গাছ, কাঁঠাল গাছ, বিশাল বড় বাঁশের ঝাড় এবং আগাছা দিয়ে ভর্তি একেবারে জঙ্গলের মতো কিছু জায়গা, যেখানে দিনের বেলায়ও অন্ধকারের মতোই লাগে। বাড়ির উঠোনে আছে শতবর্ষী একটি আম গাছ যা অনেক বড়। ওনাদের বাড়ির সামনেই হল কিশোরগঞ্জের নিকলি হাওরের একটি অংশ, আর ওনাদের বাড়ির সামনে কোনো বাড়িঘর নেই, একেবারে যতদূর চোখ যায় হাওর অঞ্চল। ঘটনাটা 2008 সালের দিকে, তখন ওনার বয়স 5-6 বছর হবে। তখন ওনাদের দুটো ঘর ছিল, একটি উঠোনের পশ্চিম পাশে যা পুকুরের দিকে, ঘরের পেছনে ছিল পুকুরের আরেকটি অংশ, আর ঘরের পেছনে ছিল পুকুর মূলত, আর আরেকটি ঘর যেটা এটা পূর্ব দিকে। দুই ঘরের মধ্যে উঠোন। পশ্চিমের ঘরে ওনার দাদু আর উনি, মানে যে রায়হান ভাই, একসাথে থাকতেন রাতের বেলা। পূর্ব দিকের ঘরে থাকত ওনার আব্বু আম্মু। ওনার দাদুর সাথে নাকি কিছু ভালো জিনের আসর ছিল, মাঝে মাঝে দাদুর উপর ভর করত, নিয়মিত নামাজ এবং পাক পবিত্র থাকার নির্দেশনা দিত। যদি দাদুর কখনো ভুলটুল হতো তাহলে নাকি বেশ সমস্যার সৃষ্টি করত। ওই যে পুকুর, ওই পুকুর পাড়ের গাব গাছটার মাটি আস্তে আস্তে সরে ওই পুকুরের দিকে গাব গাছটি ঢলে পড়তে শুরু করে। তখন ওনার আব্বা, যার নাম মোহাম্মদ নূর ইসলাম, উনি সিদ্ধান্ত নেন গাব গাছটি কেটে ফেলবেন, তা না হলে তো পুকুরের মধ্যে হেলে পড়ে যাবে, তখন তো আর কাটা ওভাবে সম্ভবপর হবে না। তো সেই অনুযায়ী একজন গাছ কাটার লোককে বলেন যে গাছটি কেটে দেওয়ার জন্য। একদিন সকাল 8টার দিকে যিনি গাছ কাটবেন তার নাম হচ্ছে মেনু মিয়া, এই মেনু মিয়া তার সাথে একজন লোক, মানে এই দুইজন লোক আসেন গাছ কাটতে। আর ওনার সাথে যেই লোকটা ছিল, মানে যিনি সহযোগী, তার নাম হচ্ছে সাগর। গাছ কাটার জন্য সাগর প্রথমে গাছে উঠেছে। তো ওঠার পর যখন একটি দা দিয়ে একটি ডালে কোপ দিয়েছে, সাথে সাথে দেখা গেল কে যেন তাকে ছুঁড়ে ওই পুকুরের পানিতে ফেলে দিল। কোনো মতে সাঁতার কেটে পুকুরের পানি থেকে উপরে ওঠার পর সবাইকে উনি বলছেন যে কে যেন তাকে লাথি দিয়ে মনে হচ্ছে ফেলে দিয়েছে, আর এত জোরে লাথি দিয়েছ কোমরে, কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছ উনি। এরপর তো ওই সাগর কোনোভাবেই গাছে উঠতে রাজি হল না। এখন মেনু মিয়া উনি বলছেন, আরে ধুর বেটা, তোরা যুবক মানুষ, তোরা এত ভয় পেলে চলে নাকি, এই আমি উঠছি, দেখ ওগুলা কিচ্ছু না। এই বলে মেনু মিয়া উঠে পড়েছে গাছে। ওঠার পর যখন উনি দা দিয়ে আবার কোপ দিতে গিয়েছেন, তখন সেম ঘটনা ওনার সাথেও হলো। মনে হলো যে মেনু মিয়াকেও কেউ যেন লাঠি দিয়ে বা ছিটকে ফেলে দিল এবং পড়েছে কোথায়, ওই পানির মধ্যে, পাশে তো পুকুর ছিল। এরপর মেনু মিয়াও দ্রুত সাঁতার কেটে পাড়ে উঠে কোনোভাবেই আর গাছ কাটতে রাজি না। মেনু মিয়া বলেন, এই গাছে কোনো সমস্যা আছে, গাছ টাছ কাটতে পারবো না, আমরা চলে যাব। এরপর ওনারা দুজন চলে যান। অন্য আর একটা দিনে 10 থেকে 15 জন একই এলাকার তারা এবং আশেপাশের সবাই এসে জড়ো হয়েছে, মূলত 10 থেকে 15 জন গাছ কাটবে। ওই দিন গাছটা কাটা সম্ভব হয়। ঘটনা কিন্তু মাত্র শুরু। যেদিন গাছটা কাটা হয়ে গেল ওই রাত্রে, মূলত সন্ধ্যার পর থেকেই জোর জোরে কে যেন ঢিল মারছে টিনের চালে। শুধু টিনের চালে ঢিল মারছে বিষয়টা এরকম না, ঘরের যেই বেড়া রয়েছে সেই বেড়াতেও ভারী কিছু দিয়ে মনে হচ্ছে কেউ ধুমধারম করে বাড়ি মারছে, প্রচন্ড শব্দ হচ্ছে, মনে হচ্ছে এখনই বেড়া ভেঙে পড়ে যাবে অথবা টিনের চাল ভেঙে পড়ে যাবে, এমন একটা অবস্থা। বেশ খানিকক্ষণ এরকম চলতে থাকে। এরপর রাত একটার দিকে আবার শুরু হয়। আবার ঠিক একই রকম ভাবে টিনের চালে বৃষ্টির মতো মনে হচ্ছে কেউ ঢিল ছুটছে, আর ঘরের বেড়াতে প্রচন্ড জোরে বাড়ি মারছে। এদিকে এই যে রায়হান ভাইয়ের আব্বা, উনি ঘরের দরজা খুলে দাদুকে ডাকতে থাকেন, দাদুও দরজা খুলেছেন। এই দুই ঘরের দরজার মধ্যবর্তী দূরত্ব 50 হাতের মতো, মাঝখানে তো উঠান। তো দাদু জোরে জোরে বলছিলেন, এই ভয় পাস না কিন্তু, আল্লাহর নাম নে। তো দাদু যখন চিৎকার করে এরকম বলছিলেন, তখন এই যে রায়হান ভাইয়েরও ঘুম ভেঙে যায়, উনিও ঘুম থেকে উঠে পড়েন। উনি ঘুম থেকে উঠে কি করেছেন, এক দৌড়ে অন্য ঘরে চলে গেছেন। অন্য ঘরে তো তার মা বাবা থাকেন, দরজা খোলা, উনি ভয় পেয়েছেন হঠাৎ করে কি চিৎকার চেঁচামেচি। উনি কিন্তু এরকম শব্দ শুনতে পান নাই, গভীর ঘুমে ছিলেন, ছোট মানুষ তো ওই সময় ছিলেন আর কি, ওই সময় প্রেক্ষাপটে। উনি ওই ঘরে গিয়েছেন, আবার দৌড়ে ওনার দাদুর ঘরে চলে আসছেন। এরকম হরহামেশাই উনি এরকম দৌড়াদৌড়ি করেন, রাতের বেলা উঠে এরকম দৌড়ঝাঁপনি করেছেন। ওই সময় কিন্তু অনেক ঢিল পড়ছিল চালের উপরে। এই যে এত এত ঢিল পড়ছে, রায়হান ভাইয়ের গায়ে কিন্তু একটি ঢিলও লাগে নাই। এদিকে রায়হান ভাইয়ের আব্বু মনে করেছেন যে যা শুরু হয়েছে, মনে হচ্ছে ঘরের টিন এখনই খুলে নিয়ে যাবে এরা। তখন রায়হান ভাইয়ের আব্বা কি করেছেন, অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে হাতে একটা লাইট এবং শাবল নিয়ে বের হয়েছেন ঘর থেকে এবং চিৎকার করে বলছেন, এই কেরে আয়, সাহস থাকে তো আমার সামনে আয়, দেখি আমার কি করতে পারিস তোরা, আয় সামনে আয়। যেই না এরকম বলেছে, ওই উঠোনের পাশে একটা পেঁপে গাছ ছিল, এই পেঁপে গাছটা উপরে এই রায়হান ভাইয়ের আব্বার গায়ে ছুড়ে মেরেছে। ধরাম করে এসে ওই জিনিসটা গায়ে লেগেছে, উনি ব্যথাও পেয়েছেন, তবে শরীরের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। উনি তাড়াতাড়ি করে উঠে দৌড়ে আবার ঘরের মধ্যে চলে যান। তারপর এসব শব্দ শুনে পাশের বাড়ির এলাকার বা পাশের বাড়ি তো আছেই, পাশের এলাকার লোকজনও কিন্তু এরকম ধুমধারুম শব্দ তো শুনছে। পাশের বাড়ির এক দাদা, উনিও চিৎকার করে এই রায়হান ভাইয়ের আব্বার নাম ধরে বলছে, এই ভয় পাস না, ভয় পাস না, আমরা আছি, আল্লাহ আল্লাহ কর, কিছুক্ষণ পরে স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিছুক্ষণ পর স্বাভাবিক হলেও কেউ ঘর থেকে আর বাইরে বের হন নাই। ফজর আজানের পর সবাই ঘরের বাইরে বের হয়েছেন, আশপাশ থেকে লোকজনও চলে আসে। তখন দেখা যায় যে টিনের চাল সবকিছু স্বাভাবিক আছে, তবে ওই যে পেঁপে গাছটা সেটা মাটিতে পড়ে আছে। এখন কাহিনী হলো, এই যে যে গাছটা কেটেছিল বা যারা গাছটা কেটেছিল, ওই রাত্রে তাদের বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটেছে। এরপর থেকে সন্ধ্যার দিকে ওই যে রায়হান ভাইয়ের যিনি দাদু, ওনার উপর ওনার সেই অনুগত জিনগুলো ভর করে। ভর করার পর পরিবারের সদস্যরা জিজ্ঞেস করে যে আপনি এরকম কাজটা করলেন কেন, তখন ওরা জানায় যে না, তারাই কাজটি করেনি, মূলত ওই গাব গাছে যে দুষ্টু জিনেরা থাকতো, গাছ কাটার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এসব করেছে। বরং দাদুর সাথে থাকা জিনেরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, মূলত বাধা না দিলে ঘর বাড়ি একদম দুমড়ে মুচড়ে ফেলত। ওরা অনেক কষ্ট করে তাদেরকে বুঝিয়ে ওইখান থেকে বিরত রেখেছে আর কি। তখন দাদুর পরিবার থেকে বলা হয় যে ওদেরকে বলেন যে আমরা তো আসলে না জেনে না বুঝে কাজটা করে ফেলেছি, আমাদেরকে যেন ক্ষমা করে দেয়, আমাদেরকে যেন কোনো ক্ষতি টতি না করে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আসলে এখানেই শেষ হলো না, এটা কিন্তু চলতে থাকলো। বাড়ির উঠোনের পাশে এই যে পুরনো আম গাছটা ছিল, সেই আম গাছের উপর থেকে মাঝে মাঝেই নাকি মাটি ফেলত, ইঁদুরের গর্তের মধ্যে যেরকম ছোট ছোট মাটি থাকে না গোল গোল, ওই মাটিগুলো মানে ওই মাটিগুলোর মতো মাটি, ঝুরঝুরে মাটি আর কি, এগুলো আম গাছ থেকে গায়ের উপর ফেলত। দিন হোক, রাত হোক, সকাল হোক, দুপুর হোক, কোনো টাইম টেবল কিন্তু ছিল না, যে কোনো সময় এরকম মাটি গায়ে ফেলত এরা। এরকম ছোটখাটো ঘটনা ঘটে যাচ্ছিল। 2021 সালের দিকে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন যে নতুন করে ঘর নির্মাণ করবেন, সেই মতো এই বাঁশের যে ঝাড়, এই বাঁশের ঝাড়টা পরিষ্কার করার প্রয়োজন হয়, বাঁশের ঝাড় কেটে নতুন ঘর নির্মাণ করবেন। নতুন ঘরে ওঠার পর থেকে আবার ঝামেলা শুরু হয়, মানে বাঁশ ঝাড় কাটার পর থেকে। ঘরের চালের মধ্যে মনে হয় কেউ যেন দৌড়াদৌড়ি করছে, ঢিল মারছে, নাচানাচি করছে, টিনের মধ্যে টোকা মারছে। এ ধরনের অনেক কিছু কিন্তু রাতের বেলা ঘটতে থাকে, আর দিনের বেলা তো মাঝে মাঝে এটা ঘটে। ঘরের বাইরে কেউ থাকলে কেউ দেখে যে না কিছু নাই, কিন্তু একই সময় ঘরের ভিতরে যারা আছে তারা কিন্তু ফিল করে যে টিনের চালে ঢিল মারছে বা বেড়ায় ঢিল মারছে, এরকম একটা অবস্থা। তো এসবের মাঝে ওনাদের এলাকায় একজন ভালো নাম করা আলেম এসেছিলেন, ওনাকে এই বাসায় নিয়ে আসা হয়। তখন উনি এসে বলেন এই বাসের ঝাড়ের মধ্যে নাকি কিছু দুষ্টু জিনেরা থাকত, মূলত ওই গাব গাছ থেকে বিতাড়িত হওয়ার পর এই বাসের ঝাড়ে ওরা আশ্রয় নেয়, এরপর ওই বাসেরও কাটা হয়েছে, এই কারণে ওরা আবার খেপে আছে। এরা নাকি দানব প্রজাতির জিন, বেশ অনেক বড় সাইজের এরা। তো যাই হোক, হুজুর দোয়া কালাম পড়ে যান এবং উনি পরিবারের সবাইকে নিয়মিত নামাজ পড়তে বলেন, কোরআন তেলাওয়াত করতে বলেন, কিছু আমল শিখিয়ে যান, কিছু রুকিয়া শিখিয়ে যান, এবং বলেন যে যখনই এরা বিরক্ত করবে তখনই সাউন্ড বক্সে জোরে করে সুরা বাকারা ছেড়ে দিতে, তাহলে এই সমস্যা ওরা করতে পারবে না। তো হুজুর যাওয়ার পরে কয়েকদিন মোটামুটি ভালোই ছিল সবকিছু। এই রায়হান ভাইও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়ার সুবাদে উনি চলে যান। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ভালোই চলছিল ওনার। কিছুদিন পর রাত দুটোর দিকে ওনার ঘুমের মধ্যে একটা অনুভূতি হয়। ঘুমের মধ্যে উনি বুঝতে পারেন যে কপাল এবং বুক খুব জ্বলছে, জ্বালাপোড়া করছে, ওনার ঘুম ভেঙে যায়। উঠে লাইট জ্বালিয়ে ওনার রুমমেট ছোট ভাই, তার নাম হলো ফাহিম, তাকে ডাক দিয়ে ঘুম থেকে তোলেন এবং বলেন দেখ তো আমার কপালে আর বুকে কি হয়েছে, আমি তো বুঝতে পারছি না। ছেলেটা এই রায়হান ভাইয়ের দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে যায়। কপাল থেকে বুক পর্যন্ত খামচির দাগ, যেটা দিয়ে রক্ত পড়ছে। তখন তো রায়হান ভাই তাড়াতাড়ি বেসিনে গিয়ে বেসিনের আয়নায় দেখতে পান সত্যি তো, কিন্তু এরকম খামচি কে দিল এত রাতের বেলা। উনি তাড়াতাড়ি ধুয়ে শরীরে মলম লাগিয়ে দেন। সারা রাত ওই ফাহিম এবং এই রায়হান ভাইয়ের কারোরই ঘুম হয় নাই। সকালে উঠে তাড়াতাড়ি এই রায়হান ভাই ওনার আম্মুকে কল করেন এবং বলেন যে এই এই ঘটনা, রাতে এই ঘটনা ঘটছে। তখন ওর আম্মা তখন মানে বলেছেন যে দ্রুত বাসায় চলে যায়, তারপর দেখি কি করা যায়। তো সকালে উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িতে গিয়ে শোনেন যে হুজুর যাওয়ার কিছুদিন পর থেকে আরো বেশি নাকি বাড়িতে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। তো এসবের মধ্যে ওনার আব্বা আরো একজন হুজুরের কাছে যান, সেই হুজুর নাকি চারটা বড় পেরেক পরে দিয়েছিলেন এবং বাড়ির চার কোণে চারটি পেরেক পুঁতে দিতে বলেছিলেন আর কি, এই পরা পেরেকগুলো। আর ওনার আব্বুকে বলে দিয়েছিলেন সাবধান, এগুলো নিয়ে যাওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ বাড়িতে নিয়ে যাওয়ার আগেই এগুলো ক্ষতি করার একটা সম্ভাবনা আছে, হয়তোবা ওনার আব্বাকে ক্ষতি করতে পারে অথবা এগুলো হারিয়ে যেতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। তখন এই রায়হান ভাইয়ের আব্বা রায়হান ভাইকে ফোন দিয়েছিলেন, রায়হান ভাই এগিয়ে গিয়ে ওনার আব্বাকে নিয়ে এসেছিলেন। এই পেরেক পুঁতে দেওয়ার পরেও কিন্তু কোনো কাজ হয়নি। এক মাস আগের ঘটনা, উনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে ওনার জানালার বাইরে একটি লাল নীল আলো জ্বলছে, একটি বড় ফুটবল আকারের এই আলোটা, লাল হচ্ছে, নীল হচ্ছে, এরকম আকৃতিতে দেখছেন, এটা কিন্তু স্বপ্নে দেখছেন। এর মধ্যেই ওই স্বপ্নের মধ্যেই ওই আলোটা ওনার উপরে এসে পড়ে, তখন উনি আর নড়তে পারছেন না। ঘুম ভাঙার পরেও দেখেন উনি নড়াচড়া করতে পারছেন না। কিছুক্ষণ পর শরীরের শক্তি ফেরত আসে, তখন উনি ওনার আম্মাকে চিৎকার করে ডাক দেন। ওনার আম্মার আসার অপেক্ষায় না থেকে উনি দ্রুত ওনার রুমের দরজাটা খোলেন, আর যখনই দরজা খুলেছেন তখন একটা ভয়ঙ্কর দৃশ্য উনি দেখতে পান। দেখতে পান একটু আগে স্বপ্নে দেখা সেই আলোটা ওনার সামনে দিয়েই দ্রুত চলে গেল এবং সোজা আকাশের দিকে উঠে মিলিয়ে গেল। ওনার ডাক শুনে ওনার আম্মুর তো ঘুম ভেঙে যায়, ওনার আম্মু চলে আসেন, ততক্ষণ তো ওই আলোটা নাই। এর মিনিট দশ পনেরো পরেই ফজর আজান দেয়। এই যে 2025 সাল চলছে, ফেব্রুয়ারি মাস, এখনো ওনাদের বাসায় এই সমস্যা চলছেই। স্বপ্নে উনি যেটা দেখলেন সেটা বাস্তবেই ওনার আশেপাশেই ছিল, যেটা উনি দেখতে পেরেছিলেন। মূলত গাব গাছ কাটার পর থেকেই ওনাদের পরিবারে যে সমস্যাটা চলমান রয়েছে, সেই 2008 সালের পর থেকে নিয়ে এই যে এখন 2025 সাল আমরা যখন ঘটনাটি শেয়ার করছি, তখনও এই সমস্যা চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, ভাবতে পারেন একবার, এত দীর্ঘ সময় এই ধরনের জ্বালা যন্ত্রণা সহ্য করেও ওনারা কিভাবে টিকে আছেন, সত্যি এক চরম ধৈর্যের পরিচয়। আল্লাহ ওনাদের এই সমস্যাকে দূর করে দিন আমরা দোয়া করি, আর এই ধরনের সমস্যায় যেন আমরা না পড়ি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেই সাথে যখন কোনো কাজ আমরা করতে যাব তখন এই ধরনের বাধা যদি আমরা পাই, উচিত হবে সেটা ওভাবেই রেখে দেয়া। গাব গাছটি পড়ে যাচ্ছিল, মাটি সরে সরে আস্তে আস্তে পুকুরের দিকে চলে যাচ্ছিল, ওটা ওভাবেই চলে যেত, কিন্তু ওগুলোতে হাত দিলে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে কোনো সমস্যা হলে সেটা কিন্তু ওই জিনেরা মেনে নেয়, কিন্তু কোনো মানুষ যদি সেটাতে হাত দেয় তখন ওরা আর এটা মানতে পারে না। এই সমস্যাটাই হয়েছে যেটা এখনো চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের ঘটনাটি শুরু করার আগে দারুণ একটি ঘোষণা দিতে চাই। আশা করছি এই ঘোষণা শোনার পর আপনাদের সকলের কাছেই ভালো লাগবে ইনশাআল্লাহ। তা হচ্ছে, প্রতি শনিবার আমরা নতুন একটি সেগমেন্ট চালু করতে যাচ্ছি, আর সেই সেগমেন্টের নাম হচ্ছে শনির রাত। শনির রাতে কি কি থাকছে? শনির রাতে থাকছে আপনাদের পাঠানো ঘটনা। আর যারা রহস্য পছন্দ করেন তাদের জন্য তো আমাদের অমীমাংসিত রহস্য এপিসোড ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি সিজন টু নিয়ে ফেরত আসবো ইনশাল্লাহ। আর এই সিজন টু নিয়ে আমরা ফেরত আসছি শনির রাতে। শনির রাতে অমীমাংসিত রহস্যও যেমন থাকবে, আপনাদের পাঠানো ঘটনাও কিন্তু থাকবে। প্রিয় লিসেনার্স, আমরা এই শনির রাতকে দুটি ভাগে ভাগ করেছি। আমরা মাসের দুটি সপ্তাহে আপনাদের পাঠানো ঘটনা বলি প্রচার করব, আর অন্য দুটি সপ্তাহে যারা রহস্য প্রেমী রয়েছেন তাদের জন্য অমীমাংসিত রহস্য সিজন টু প্রচার করব ইনশাআল্লাহ। সুতরাং বুঝতেই পারছেন সকলের জন্যই দারুণ উপভোগ্য হবে। প্রিয় লিসেনার্স, চলো ঘটনায় চলে যাই। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হৃদয়। ওনার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠি গ্রামে। আর ঘটনাটি ঘটেছিল একই উপজেলার কালাইয়া ইউনিয়নে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি এই হৃদয় ভাইয়ের আপন খালাতো বোন, তার নাম হচ্ছে মারুফা। এই মারুফা ওনার বড় খালার মেজো মেয়ে। ওনার বড় খালার তিন মেয়ে, বড় মেয়ের নাম লিজা, ছোট মেয়ের নাম মারুফা, মেজো মেয়ের নাম মারুফা, আর একদম যে ছোট মেয়ে তার নাম হচ্ছে মারিয়া। ওনার বড় খালার কোনো ছেলে নাই, আর এই যে হৃদয় ভাইকে উনি সবসময় ছেলের নজরেই দেখেছেন। আর এই ঘটনাটি ওনার খালার মুখে উনি অনেকবার শুনেছেন, এই মারুফা আপুর মুখেও উনি শুনেছেন। ছোট ছিলেন তো অতটা বুঝতে পারেন নাই, যখন বড় হওয়ার পর শুনেছেন তখন আরো ভালো করে বুঝতে পেরেছেন। চলুন মূল ঘটনায় চলে যাই। এই যে লিজা এবং মারুফা, ওনারা দুজনেই এই হৃদয় ভাইয়ের থেকে তিন থেকে চার বছরের বড়। মারুফা আপু যখন ক্লাস সেভেনে পড়েন তখন মূলত এই ঘটনাটি ঘটে। মারুফা আপুদের স্কুলে যাওয়ার পথে একটি বড় এবং প্রাচীন হিন্দু বাড়ি রয়েছে। সেই হিন্দু বাড়ির সামনে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই মূলত এই মারুফা আপু এবং তার বান্ধবীরা স্কুলে যেতেন। সেই হিন্দু বাড়ির রাস্তার সামনে একটি বিশাল বট গাছ ছিল। গাছটা এতটাই বিশাল যে কেউ না দেখলে বিশ্বাসই করবে না। গাছটির নিচের অংশ প্রায় ছোটখাটো একটা ঘরের সমান মোটা হবে আর কি। তাহলে বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স গাছটি কত মোটা। আর সেটির বয়সে কত এটা আসলে জানা নাই, কিন্তু এই হৃদয় ভাইয়ের খালু বলেছিলেন যে তার দাদার বাবাও নাকি এই গাছটি দেখেছিলেন। গাছটি এখনো রয়েছে, তাহলে বুঝাই যাচ্ছে যে গাছটি কত বড় এবং কত পুরনো হবে। আমরা তো জানি যে বট গাছের কিছু শেকড় কিন্তু উপর থেকে নিচের দিকে ঝুলে থাকে, এখনো সেখানে ওরকম রয়েছে, দেখতে তো ভয়ই লাগে, এটাই স্বাভাবিক। খালা বলেছিলেন ওই বট গাছে নাকি ওই হিন্দু বাড়ির যে পণ্ডিতরা থাকতেন, আসা যাওয়া করতেন, বিভিন্ন সময় ওনারা ওনাদের মতো করে রিচুয়াল করে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনকে ওই বট গাছে বন্দী করে রেখেছিলেন, যারা মানুষকে উৎপাত করত, ওই বাড়ির লোকদেরকে উৎপাত করত। তখন ওনারা অনেক বড় বড় তান্ত্রিক পণ্ডিত এনাদেরকে ডেকে এনে এই কাজটি করেছিলেন। ওই বটগাছটির পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল, খালের আশেপাশে ছিল ঝোপঝাড় গাছপালা, সব মিলিয়ে একটু ভুতুড়ে পরিবেশই বলতে হবে। তো একদিন মারুফা আপু উনি স্কুলে গিয়েছেন, হঠাৎ করে ওনার শরীরটা খুব অসুস্থ লাগতে শুরু করে, উনি আর ক্লাসে বসে থাকতে পারছিলেন না। তখন স্যারের কাছ থেকে ছুটি নিয়ে উনি বাসার দিকে একা একাই ফিরছিলেন, তখন তো আসলে স্কুল ছুটি হয় না, এবার টিফিন পিরিয়ডও না, উনি একা একাই বাড়িতে ফিরছিলেন। সময়টা ওনার ঠিক মনে নাই, তবে উনি বলেছিলেন ঠিক দুপুরবেলা, সূর্যটা পুরোপুরি মাথার উপরে থাকে এমন একটা সময়। উনি যখন ওই বটগাছটির নিচে আসেন, তখন ওনার কাছে অনুভব হয় একটা বাতাস এসে তার শরীরে লাগলো, এবং তার বাম পাশ থেকে মানে মাথা থেকে আস্তে আস্তে মনে হচ্ছে ওই বাতাসটা নিচ দিকে নামছে, এবং বাম পাশের কোমর বরাবর, পা বরাবর, একদম পায়ের গোড়ালি পর্যন্ত আসলো। এরপরে বাতাসটি মনে হলো অন্যদিকে চলে গেল, তার মানে হচ্ছে ওনার শরীরের বাম পাশে একদম মাথার উপর থেকে মানে চুল থেকে শুরু করে একদম পায়ের গোড়ালি পর্যন্ত ওই বাতাসটা টাচ করে। উনি ওই সময় অস্বাভাবিক কিছুই ভাবেন নাই, আর ভাবার কথাও না, গ্রামের মধ্যে দুপুরের সময় হালকা বাতাসটা আসতেই পারে, উনি তো বাড়িতে চলে আসছেন, বাড়িতে এসে বিশ্রাম নিতে থাকেন। বাড়িতে আসার পরপরই অল্প কিছু সময় গিয়েছে, এরপরই শুরু হয় সমস্যা। উনি বাড়িতে আসার পর এমনিতে তো আসলে শরীরটা অসুস্থ লাগছিল, শরীরটা ভার ভার লাগছিল, চিন্তা করেছেন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ঠিক হয়ে যাবে, কিন্তু না, ওনার শরীরটা আরো বেশি ভার ভার অনুভব হচ্ছিল ওনার কাছে। উনি ওনার মাকে বলছিলেন তার বাম পাশটা কেমন যেন একটু অস্বাভাবিক লাগছে, শরীরের অন্য কোনো জায়গা থেকে ওনার বাম পাশের অংশটা একটু বেশি ব্যথা এবং ভারী মনে হচ্ছিল। তো উনি যখন তার মাকে মানে হৃদয় ভাইয়ের খালাকে বিষয়টা বলেন, খালা কিন্তু অস্বাভাবিক কিছু মনে করেননি, ভেবেছে হয়তো স্কুলে যায়, হাঁটাহাঁটি করে, দুষ্টামি করে, ঠিক মতো খায়ও না, এই জন্য শরীর দুর্বল এবং ব্যথা করছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। পরদিন সকাল থেকে একটা ভয়ঙ্কর ঘটনা সকলেই ফেস করেন, সেটা হচ্ছে এই যে মারুফা আপু সকাল থেকে তার বাম পাশের অংশটা একদম পুরোপুরি প্যারালাইজড অবস্থায় দেখতে পান, তার বাম বা হাত একদমই নড়াচড়া করতে পারছেন না, হাতটা অনেক চেষ্টা করলে কিছুটা নাড়াতে পারেন কিন্তু কোনো কিছু ধরতে পারেন না, শুধু হালকা একটু নাড়াতে পারেন, আর পা তো পুরোপুরি অবশ। তো খালা ভেবেছেন কোনো ডাক্তারি সমস্যা হয়েছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, এই জন্য হয়তো এই সমস্যা, এই জন্য হৃদয় ভাইয়ের খালা মারুফা আপুকে অনেক বকাঝকা করেন। পরবর্তীতে খালা খালু মারুফা আপুকে নিয়ে একজন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার হাতে পায়ের এক্সরে করালেন, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করালেন, অদ্ভুত ব্যাপার হচ্ছে কোনো রিপোর্টেই কোনো সমস্যা ধরা পড়ল না, ডাক্তার বললেন যে ওর তো সবকিছুই স্বাভাবিক, এরকম তো হওয়ার কারণ দেখছি না, তবুও কিছু ওষুধ দিয়েছেন, মেসেজ করার জন্য কিছু নিয়ম শিখিয়ে দিয়েছেন। তারপর মারুফা আপুকে বাড়িতে নিয়ে আসা হয়। মারুফা আপু হাঁটতে বা দাঁড়াতে পারত না, খালু কোলে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে, আবার নিয়েও আসছে। আপু তো তখন বেশ ছোট, ক্লাস সেভেনে পড়েন, কতই বা বড়। বাড়িতে আসার পর আপু ওষুধ খায় কিন্তু কোনো লাভ হয় না, এভাবে কিন্তু একদিন দুই দিন পার হয়ে যাচ্ছে, আপু স্কুলেও যায় না কিন্তু ওষুধ খাচ্ছে, কিন্তু কোনো রকম ভাবেই অবস্থা স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এদিকে এই যে হৃদয় ভাইয়ের খালা, খালামণি তো তার মেয়েকে খাইয়ে দিচ্ছেন, সব কাজ তাকে করানো হচ্ছে, উনি তো নিজে মারুফা আপু তো নিজে কিছু করতে পারছেন না, তার শরীরের অর্ধেকই তো আসলে প্যারালাইজড, শরীরের অর্ধেক যদি প্যারালাইজড হয়ে থাকে তাহলে কি অবস্থা হতে পারে, প্রিয় লিসেনার্স আপনারা বুঝতে পারেন। এভাবে কিন্তু দিন পার হয়ে যাচ্ছে, খালামণি সারাদিন এই মারুফা আপুকে নিয়েই ব্যস্ত, আর রান্না সহ ঘরের বাকি কাজগুলো এই মারুফা আপুর বড় বোন লিজা আপু করতেন, রাতের বেলা লিজা আপু এবং মারুফা আপু একই সাথে ঘুমাতেন, এভাবে কিন্তু চলে যাচ্ছিল, প্রায় সপ্তাহখানেক পার হয়ে গেল, কোনো উন্নতি হচ্ছে না এই মারুফা আপুর। মারুফা আপু স্বপ্নে দেখেন কালো একটা অবয়ব তার ঘরের পেছনের দরজা দিয়ে ঘরের ভেতরে ঢুকলো এবং তার পাশে এসে চুপ করে বসলো। মারুফা আপু তার দিকে তাকিয়ে আছেন, সেই অবয়বটি চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। ওই অবয়বটার মাথার উপরে কালো ঘোমটা দেয়া এবং মনে হচ্ছে একটা কালো ছেঁড়া শাড়ি তার শরীরের সাথে পেঁচানো। একটা ছেঁড়া কালো শাড়ি যদি পরা থাকে কারো, যেমন লাগবে ঠিক ওরকমটা। অবয়বটাকে দেখে একটা নারী অবয়বের মতো মনে হচ্ছে। মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে, মারুফাপুর দিকে তাকাচ্ছে না। মারুফাপুর স্বপ্নের ভিতরে অবয়বটাকে দেখে কিন্তু ভয় পায় না। উনি অবয়বটার দিকে এক নজরে তাকিয়ে থাকলেও অবয়বটা তার দিকে তাকায় না, শুধু মাথা নিচু করে চুপ করে বসে আছে ওই অবয়বটা। অনেকক্ষণ পর আবার চুপ করে চলে গেল, যেভাবে এসেছে ওভাবেই। এরপর আপুর ঘুম ভেঙে যায়। আপু স্বপ্নের কথা চিন্তা করে ভয় পান যে কি দেখলাম, এটা কি ছিল। উনি ওই রাত্রে সারা রাত আর ঘুমাতে পারেন নাই ভয়ে, যদিও বা তার পাশে শুয়ে থাকে তার বড় বোন লিজা আপুকে আর ডাকেন নাই। সকালবেলা মারুফার আম্মাকে বিষয়টা অবহিত করেন। কিন্তু এই যে হৃদয় ভাইয়ের খালা মানে মারুফাপুর আম্মু, উনি সবকিছু বুঝছেন, তারপরও কোনো অস্বাভাবিক চিন্তা তার মাথায় আসছে না। অথচ এই মারুফাপুর আম্মু কিন্তু অস্বাভাবিক বিষয়গুলো ধরতে পারার ক্ষেত্রে অনেক কেয়ারফুল। উনি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন, এগুলো খুব ভালো বোঝেন। আর এই খালার বাবা মানে এই হৃদয় ভাইয়ের নানার সাথেও কিন্তু অনেক ছোটোখাটো ঘটনা ঘটেছে। এই কারণে কিন্তু হৃদয় ভাইয়ের খালারও এই প্যারানর্মাল বিষয় সম্পর্কে বেশ ভালোই ধারণা রয়েছে। কিন্তু কেন জানি উনি কোনোভাবেই এই বিষয়গুলোকে অস্বাভাবিক হিসাবে চিন্তাই করতে পারছেন না, ওনার মাথা এটা কাজই করছে না। এরপর তো আরও দিন কেটে যায়, অনেক ডাক্তার দেখানো হচ্ছে এর মধ্যে, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না, কেউ কোনো সমস্যাই ধরতে পারে না। এদিকে মারুফা আপু আস্তে আস্তে রোগা পাতলা হয়ে যাচ্ছিলেন। এর এক কি দুদিন পরেই আবার ওই অবয়বটাকে উনি স্বপ্নে দেখা শুরু করেন, ঠিক একই রকম ভাবে। পেছনের দরজা দিয়ে আসতো, চুপচাপ বসতো মাথা নিচু করে, আবার চলে যেত। তো এরকম কিন্তু প্রতি রাতে দেখা শুরু করেন। এদিকে মারুফাপুর আম্মু তো সারাদিন তার মেয়েকে নিয়ে অনেক চিন্তায় থাকতেন, যে আমার মেয়েটার কি হবে, এরকম সমস্যা হয়ে গেল। সারাদিন কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দাও। এভাবে কিন্তু দিন যেতে থাকে, কিন্তু ওনার মাথায় একবারের জন্য কাজ করছে না যে কোনো ভালো হুজুর দেখাতে হবে। তো মারুফাপুর এমন অবস্থা দেখে পাশের বাড়ির একজন ভদ্র মহিলা হৃদয় ভাইয়ের খালাকে বললেন, তো অনেক ডাক্তার তো দেখালি রে, টাকা পয়সা তো কত খরচ করলি, মেয়েটার অবস্থা তো দিন দিন খারাপ হয়ে, ডাক্তার তো কোনো রোগ ধরতে পারছে না, তো এক কাজ কর, ভালো কোনো হুজুর বা ওঝা দেখা। এই কথা শোনার পর তখনই মারুফাপুর আম্মুর মাথায় আসে, আরে তাই তো, এরকম একটা ব্যাপার আমার মাথায় কেন আসলো না, কেন মারুফা স্বপ্ন দেখার পরেও আমার মাথায় এই বিষয়টা কাজ করলো না, এটা উনি বুঝতেই পারছেন না। ওই ভদ্র মহিলার কথা শোনার পরে এই বিষয়টা ওনার মাথায় আসে। ওই দিন বিকালেই মারুফা আপুকে এলাকারই পরিচিত একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। উনি মারুফা আপুকে দেখেই সাথে সাথে বলেছেন, ভালো মতোই তো ধরছে রে তোর মেয়ে, তাই এত দেরি করে আসলি কেন। এদিকে হৃদয় ভাইয়ের খালা তো অবাক হয়ে যান যে উনি কিভাবে জানলেন, উনি মূলত দেখেই বুঝতে পারছিলেন যে ঘটনাটা কি। তখন সেই হুজুর খালামণিকে বলেন যে, শোন, আমার সাথে যে জিনটা থাকে তাকে আমার শরীরে এখন হাজির করাবো, হাজির করানোর পর যখন সে আসবে তোদের দুজনকে সালাম দিবে, তোরা সালামের উত্তর দিবি, তারপর তুই ওই জিনটাকে জিজ্ঞেস করবি যে আমার মেয়ের কি সমস্যা হয়েছে, সে বলে দিবে, বলা শেষ হয়ে গেলে ও সালাম দিবে, সালাম দিলেই বুঝবি যে ও চলে যাবে, কিন্তু ও সহজে যেতে পারবে না। আমার পাশে একটা গ্লাস রাখা আছে, গ্লাসের এই পানিটা আমার শরীরে তিনবার ছিটিয়ে তারপর ও বের হয়ে যাবে, সালাম দিলে বুঝবি যে আসছে, আবার সালাম দিলে বুঝবি সে চলে যাবে। ঠিক সেরকমই করেই আসলে ওই জিনটাকে হাজির করানো হয়। নর্মালি মানুষ যেভাবে নামাজে সুরা পড়ে সেভাবে উচ্চস্বরে উনি সুরা পড়ছেন, কিছু দোয়া পড়ছেন। কিছুক্ষণ পর খালামণি দেখলেন যে ওই হুজুরের শরীর কাঁপছে, দোয়া পড়াটা মনে হচ্ছে তার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে, শরীর কাঁপাকাঁপি করছে। হঠাৎ করেই একদম চুপচাপ হুজুর চুপ করে মাথা নিচু করে বসেছেন এবং তাদের দুজনের উদ্দেশ্যে সালাম দিলেন। তখনই খালামণি বুঝে যায় চলে এসেছে। তখন খালামণি সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করেন যে আমার মেয়ের কি সমস্যা। তখন জিনটা বলে যে তোর মেয়ে সেদিন দুপুরে যখন স্কুল থেকে ফিরছিল তখন ছিল ঠিক দুপুর এবং তখন ও একা সেই বট গাছের নিচ দিয়ে যাচ্ছিল। ঠিক ওই সময় ওকে একা পেয়ে ওই গাছে বন্দি থাকা এক মহিলা পিশাচ ওর দিকে নজর দেয়। আর ওই মহিলা পিশাচ সে বন্দি থাকলেও সে তার প্রভাব বিস্তার করতে পারে। মূলত এমন একটা সময় তোর মেয়ে ওই দিক দিয়ে যাচ্ছিল, ওই সময়টাতে ওই মহিলা পিশাচটা সে কোনো মানুষকে বলি বানানোর জন্য বহুদিন ধরেই তাকে তাকে ছিল, আর মারুফাকে ওই সময় পেয়ে সে সুযোগটাকে কাজে লাগায়। খুব বেশি ক্ষতি ওর করতে না পারলেও আস্তে আস্তে ওকে মেরে ফেলবে, একবারে মেরে ফেলতেও পারবেও না। ওর রক্ত আস্তে আস্তে শুষে নিচ্ছে, ওর জীবনী শক্তিটাকেও শেষ করে ফেলছে। এর থেকে বাঁচার উপায় কিন্তু খুব কঠিন, তবে উপায় যে নাই তা কিন্তু না। তখন খালামণি জিজ্ঞেস করে আচ্ছা কি উপায় আমাকে বলেন, মেয়েটাকে তো সুস্থ করতে হবে। তখন ওই জিনটা বলে যে ওকে একটা বিশেষ প্রক্রিয়ায় গোসল দিতে হবে, নদীর জোয়ার ভাটার পানি দিয়েই মূলত তাকে গোসল দিতে হবে। নদীর পানি নেওয়ার নিয়ম হচ্ছে একটি পাত্র নিতে হবে, জোয়ার ভাটা দুই সময়তেই পানি সংগ্রহ করতে হবে, যেদিক থেকে পানি আসবে সেই দিকে পাত্রের মুখ রেখে পানি উঠাতে হবে, আবার যেদিক থেকে যেদিকে পানি চলে যাবে ওই দিকে আবার পাত্রের মুখ রেখে পানি উঠাতে হবে। এটা বলে জিনটা সালাম দিয়ে চুপ করে বসে রয়েছে। তখন খালামণি বুঝতে পারলেন যে জিন আর কথা বলবে না, সে চলে যেতে চাচ্ছে। এরপর সেই হুজুরের কথা মতো পাশে যে একটা গ্লাস রাখা ছিল সেই গ্লাসের পানি তিনবার ছিটিয়ে দিলেন হুজুরের শরীরে, এরপর হুজুর স্বাভাবিক হয়ে গেলেন। তখন ওই হুজুর বললেন যে কিরে মা তুই সব শুনছিস তো, সে কি বলছে বল আমাকে। তখন খালামণি হুজুরকে সব কথা বলেন, বলে আচ্ছা ঠিক আছে তাহলে ওগুলো সংগ্রহ কর, এগুলো তোদেরকে সংগ্রহ করতে হবে, দ্রুত কর, মেয়েটাকে সুস্থ করতে হবে। তো খালামণি ওখান থেকে বাড়িতে চলে আসেন, আসার পর খালুকে সব কথা বলেন। খালু পরের দিন সকালে নদীতে গিয়ে যেভাবে বলা হয়েছিল সেই অনুযায়ী প্রথমে জোয়ারের পানি সংগ্রহ করে ছয় ঘন্টা পরে গিয়ে ভাটার পানি আবার নিয়ে আসেন, কারণ জোয়ার ভাটার মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু ছয় ঘন্টা। দু থেকে তিন লিটার পানি উনি সংগ্রহ করেছিলেন। এরপর শুরু হলো সেই প্রক্রিয়া। বিকালের দিকে সেই হুজুর খালামণির বাড়িতে আসেন, এরপর এমন একটা জায়গায় এই মারুফ আপুকে নিয়ে যান। খালামণি ছিলেন, তারপরে খালু ছিলেন, তাদের সাথেই মারুফ আপুকে নিয়ে যান এবং একটা বিশেষ জায়গায়, মানে বাড়ির পাশে একটা বিশেষ জায়গায় নিয়ে যান। ওখানে ওই সময় কিন্তু শীতকাল ছিল, চারদিকে শুকনো। ওখানে দাঁড়িয়ে কিছু দোয়া পড়ার পর সেই পাত্রে রাখা পানির ভিতরে ওই হুজুর ফু দেন, এরপর ওই পানি মারুফ আপুর শরীরে ঢেলে দিলেন। শীতকাল তো ঠান্ডা লেগে যাবে, তখন বলেন যে দ্রুত ওকে বাসায় নিয়ে যাও, কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে এই মারুফা যেন 40 দিনের ভেতরে এই যে গোসল দেওয়ার জায়গাও না আসে, ওই বট গাছের ধারের কাছেও না যায় এবং কিছু আমল দিয়ে দেন এবং বলে দেন 40 দিনের মধ্যে এই জিনিস যদি সে করা বন্ধ করে তাহলে কিন্তু ওই পিশাচটা আবার তার উপর আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে, আর এই আমলটা সারা জীবনই জারি রাখতে হবে, শুধু 40 দিন না। কিন্তু এই যেখানে গোসল দেওয়া হয়েছে এই জায়গা এবং ওই বট গাছের ওখানে 40 দিনের মধ্যে যেতে পারবে না, শুধু যাওয়া বলেও কথা না, তাকাতেও পারবে না, এইটা বলে দিয়ে যান। তো যাই হোক, পরিবারের সদস্যরা এই বিষয়টা খুব ভালো করেই এটা শুনে নিয়েছিলেন যে কিভাবে কি করতে হবে। ওই রাত্রে মারুফা আপু লিজা আপুর সাথে শুয়ে আছেন, মারুফা আপুর স্বপ্নে দেখেন ওই যে অবয়বটা আগের মতো করেই চলে আসছে, পায়ের কাছে বসেছে, কিন্তু এবার মনে হচ্ছে সে অনেক রেগে আছে, তার মুখ কিন্তু ঢাকা, মারুফা আপুর দিকে কিন্তু তাকাচ্ছে না। মানুষ যদি মাথা নিচু করে থাকে এবং রাগে ফুসতে থাকে শরীরটা কেমন যেন ফুলে ওঠে না, আবার স্বাভাবিক হয় আবার ফুলে ওঠে। মারুফাপুর স্বপ্নের মধ্যেই ওই অবয়বটার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারছিলেন এই অবয়বটা অনেক রেগে আছে কিন্তু কোনো কথা বলছে না। হঠাৎ করে মারুফাপুর মনে হলো তার বাম পায়ে কেউ আঘাত করছে, ঘুষি মারছে, আঁচড় কাটছে, এরকম একটা অবস্থা। এরপরে মারুফাপুর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর মারুফাপু ব্যথায় কান্না করতে থাকে, কারণ ওনার বাম পায়ে খুব ব্যথা করছিল। বাম পা নাড়াতে না পারলেও বাম পায়ে অনুভূতি কিন্তু ওনার ছিল। এদিকে ওনার কান্না শুনে লিজা পুরো ঘুম ভেঙে যায়। ওনার কান্নায় খালাও চলে আসে, মানে মারুফাপুর আম্মু চলে আসে। তো মারুফাপু বলেন যে লিজা আপু নাকি তাকে মারছিল, অথচ লিজাপু তো ঘুমে একদম মানে ঘুমের মধ্যে ছিল আর কি। লিজাপু বলে কই না তো, আমি তো শুয়ে আছি, আমাকে মারতে যাবো কেন। তখনই খালা বুঝে গেছে এটা হয়তো অন্য কোনো সমস্যা। এমন করে কেটে গেল সারা রাত। আল্লাহর অশেষ সহমতে মারুফাপু আগের থেকে আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। প্রথম দিকে উনি বাম পা নাড়াতে শুরু করলেন, আস্তে আস্তে আবার অনুভূতি ফেরত আসতে শুরু করলো। তবে ওই যে জায়গাটাতে ওনাকে গোসল দেওয়া হয়েছিল ওখানে কিন্তু উনি যান না, ওইদিকে তাকানো না, যেহেতু নিষেধ ছিল। কিন্তু একদিন সন্ধ্যার পর মারুফা আপুদের ঘরের পিছনে যাওয়ার প্রয়োজন পড়েছিল। ঘরের পিছনে ছিল একটা ছোট পুকুর, ওই পুকুরের পিছনেই ছিল সেই জায়গা, একটা ক্ষেতের মতো, যেখানে ওনাকে ওই জোয়ার ভাটার পানি দিয়ে গোসল করানো হয়েছিল। তো সন্ধ্যার দিকে মারুফা আপু যখন পুকুর থেকে হাত পা ধুয়ে ঘরে ঢুকবেন, তখন পেছন থেকে কে যেন মারুফা আপুর নাম ধরে ডাক দেয়, এই মারুফা, একটা মহিলা কণ্ঠে। তো স্বাভাবিকভাবেই ডাক শুনে উনি পেছন দিকে তাকিয়েছেন, তখন তার চোখ পড়ে যায় ওই যে ক্ষেতের দিকে যেখানে তাকে গোসল দেওয়া হয়েছিল। উনি দেখেন সেখানে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, আর সেই আগুনের মাঝে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সেই অবয়বটাকে দেখে উনি বুঝতে পারেন এটা মনে হচ্ছে সেই অবয়ব যেটাকে উনি স্বপ্নে দেখতেন তার পায়ের কাছে সে বসে থাকে। ওইটা উনি দেখে প্রচন্ড ভয় পান এবং এক চিৎকার দিয়ে ঘরের মধ্যে ঢুকে যান। তখন তো ওনার আম্মু জিজ্ঞেস করেছে কি হয়েছে, তখন পুরো ঘটনাটা খুলে বলেন। তখন খালামণি বুঝতে পারেন যে এই যে 40 দিনের যেই আমলটা, এইটা ভঙ্গ করার জন্যই মূলত ওই অবয়বটা এই ঘটনা ঘটিয়েছে। এখন ওই দিকে তো তাকিয়ে ফেলেছে, এখন কি করা যায়। তো যাই হোক, এটা তো একটা অসাবধানতা বশত হয়ে গেছে। ওই রাত্রে মারুফা আপু আবারও সেই একই স্বপ্ন দেখে। সে স্বপ্নে ওই জিনিসটা দেখলেও ঘুম থেকে ওঠার পর বলে যে লিজা আপু নাকি তাকে মারছিল। এদিকে লিজা আপু তো ঘুমে। যাই হোক, এরকম কয়েকদিন চলে, পুরো 40 দিন খুব কঠোর সাধনার মধ্য দিয়ে ওনাকে যেতে হয়েছে। এমনি তো শারীরিক অসুস্থতা ছিলই, তার উপর আস্তে আস্তে যেহেতু শরীরের শক্তি ফেরত আসছিল, এই কারণে উনি নড়াচড়া করতে পারতেন, ওই পুকুর ঘাটে গিয়েছিলেন। যাক, আল্লাহর রহমতে উনি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ স্বাভাবিক হয়ে যান। মারুফা আপু এখন সম্পূর্ণরূপে সুস্থ আছেন, ওনার বিয়ে হয়ে গেছে, ওনার একটা ছেলেও আছে, ওনার জন্য দোয়া চেয়েছেন। প্রিয় লিসেনার্স, আসলে এই যেই বাতাস লাগা আমরা অনেকে বলি, অনেকে কুসংস্কার বলি, আসলে কিন্তু তা নয়। এই প্রসঙ্গে আমি আমার নিজের পরিবারের একটি কথা বলতে চাই। আমার আম্মু, উনি যখন প্রাইমারি স্কুলে পড়তেন, অনেক আগের কথা, তখন আমার আম্মুর সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল। স্কুল থেকে আসার পরই ওনার হাত পা একদম বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়। হঠাৎ করে কেন এমনটা হলো কেউ বুঝতে পারছিল না। সময়টা ছিল 1972-73 সাল, এরকম একটা সময়। তখন এই ধরনের ঘটনা ঘটলে গ্রামে সবাই বলতেন যে বাতাস লেগেছে। আমার আম্মু অবশ্য বুঝতে পারেন নাই বাতাস লেগেছে কি লাগে নাই, অনেক ডাক্তার দেখানো হয়েছিল। ওই সময়ের প্রেক্ষিতে আমার নানা অনেক টাকা খরচ করেছিলেন। বাংলাদেশের নাম করা এমন কোনো ডাক্তার ছিল না, বিশেষ করে এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদেরকে আমার নানা দেখান নাই, আমার আম্মুকে, কিন্তু কোনো ফল হচ্ছিল না। তখন একজন হিন্দু ভদ্রমহিলা, যার মাথায় জট ছিল, তার কাছে নাকি একটা জিন আসত। এই হিন্দু ভদ্রমহিলাকে দেখানো হয়। দেখানোর পর ওই মহিলার সাথে থাকা জিনটা বলে যে জিকা গাছের উপর পরগাছা, ওই পরগাছাটা যদি পাওয়া যায় সেটা পাটায় বেটে আমার আম্মুর শরীরে মালিশ করে দিলে নাকি আম্মু সুস্থ হয়ে যাবে। তখন আমার নানা চারদিকে লোক লাগিয়ে দেন যে কোথায় পাওয়া যাবে এই জিকা গাছের উপর পরগাছা। চারদিকে খুঁজে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছিল না। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার নানা লোক পাঠিয়ে দিয়েছিলেন। বুঝতেই পারছেন যে একটা বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। পুরো গ্রামের লোকজন খোঁজা শুরু করে, কারণ আমার নানা কিন্তু পুরস্কারও ঘোষণা করেছিলেন যে এই কাজটা যে করতে পারবে তাকে উনি ওনার সাধ্য অনুযায়ী পুরস্কার দেবেন। কিন্তু কোথা থেকেও কোনো ভালো খবর আসছিল না। একদিন কি হয়, আমার নানি মাগরিবের নামাজের জন্য ওযু করেছেন, ওযু করে পশ্চিম দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদত পড়ছিলেন এবং ওই সময় উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দাও, যেই পরগাছার কথা বলা হয়েছে এটা তুমি মিলিয়ে দাও। আল্লাহর কি ইচ্ছা, ওই সময়ে আমার নানা বাড়ির চতুর্দিকে কিছু জিকা গাছ ছিল। আমার নানি খেয়াল করেন যে একটা জিকা গাছে পরগাছা দেখা যাচ্ছে। উনি তো দেখে আনন্দে আত্মহারা হয়ে যান, সাথে সাথে সবাইকে ডাকেন। ওই সময় ওই পরগাছাটা সংগ্রহ করা হয়। ওইটা যখন পাটায় বাটা হচ্ছিল, অদ্ভুত একটি ব্যাপার সবাই লক্ষ্য করছিলেন, সেটা হচ্ছে যখনই পাটায় ওই জিকা গাছের পরগাছাটা দেখে সেটা বাটার জন্য চেষ্টা করা হচ্ছিল, তখন স্পার্কিং হচ্ছিল, মানে স্ফুলিঙ্গ বের হচ্ছিল। ওই স্ফুলিঙ্গ দেখেই অনেকে ভয় পেয়েছিলেন যে এটাকে আসলে মানে বাটাটা সম্ভব হবে কিনা। অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমতে সেই কাজটা সম্পন্ন হয়। তখন আমার আম্মুর হাতে পায়ে যখন মালিশ করে দেওয়া হয়, অল্প কয়েকদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ আমার আম্মু সুস্থ হয়ে গিয়েছিলেন, সেই সমস্যা একদম চিরতরে দূর হয়ে গিয়েছিল। এটা কিন্তু আমার নিজের পরিবারের সাথে ঘটেছে একটি ঘটনা আমি বললাম, তবে আমার আম্মু বলতে পারেন না যে আসলে ওনার বাতাস লেগেছিল বা কিভাবে হয়েছিল। ডাক্তারি বিদ্যায় বা ডাক্তারি চিকিৎসায় আমার আম্মু ভালো হন নাই। তো এইটা কিন্তু আমি আমার নিজের পরিবারের বিষয়টাই বললাম প্রিয় লিসেনার্স, যে এরকম একটা ঘটনার সাক্ষী আমার যে খালারা, তখন তো আর আমরা হই নাই, আমার আম্মুর বিয়েও হয় নাই। আর ওই যে হিন্দু ভদ্রমহিলা, ওনার কি হয়েছিল এটা আমি জানার চেষ্টা করেছিলাম। তখন আমার আম্মু বলেছিল উনি পরবর্তীতে ভারতে চলে গিয়েছিলেন, এরপর ওনার কোনো সন্ধান পাওয়া যায়নি। তো মারুফাপুর যে ঘটনাটা, আল্লাহর রহমতে তো উনি সুস্থ হয়ে গিয়েছিলেন বা এখনও আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। সুতরাং প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনা যদি আপনাদের কারোর সাথে ঘটে, যখন দেখবেন যে ডাক্তার কোনো সলিউশন করতে পারছেন না, তখন দ্রুততার সাথে এটা সমাধানের জন্য রুকিয়া করাতে হবে, ভালো কোনো হুজুরের কাছে যেতে হবে। এটা ফেলে রাখলে কিন্তু বিপদ, এটা স্থায়ী যদি রূপ লাভ করে তাহলে কিন্তু সুস্থ করাটা মানে একদম মানে অসম্ভব হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 137 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের 137 এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম মোহাম্মদ ইসমাইল শেখ। ওনার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামে। মূলত নারগানা গ্রামটি দুই ভাগে বিভক্ত বলে আমাদেরকে জানিয়েছেন, একটা হল পশ্চিম নারগানা আর একটা হচ্ছে উত্তর নারগানা। ওনাদের পূর্বের বাড়ি পশ্চিম নারগানা হলেও প্রায় 12-13 বছর ধরে ওনারা এখন উত্তর নারগানাতেই রয়েছেন। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি 1980 কি 85 সালের মধ্যবর্তী কোন একটি সময় ঘটেছিল বলে আমাদেরকে জানিয়েছেন। ঘটনাটি বলার আগে আমি লিসেনারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ঘটনাটি ছিল একটি অডিও ক্লিপ। এই অডিও ক্লিপের অবস্থাটা এতটাই শোচনীয় ছিল, বিভিন্ন জায়গায় আমি বুঝতেই পারিনি যে কোন স্থানের নাম বলা হয়েছে। আর শেষ দিকে এসে এই অডিও ক্লিপের অনেকটা পার্টি আমি ভালো মতো একদমই বুঝতে পারিনি, এতটা অল্প সাউন্ড ছিল। তবে ঘটনাটি আমি যতটুকু শুনেছি খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলে আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন ঘটনায় চলে যাই। ওই গ্রামে যারা মাছ ধরতেন, অধিকাংশ সময় মাছ ধরার ক্ষেত্রে ওনারা দুটো জায়গা বেছে নিতেন এবং এই দুটো জায়গার মধ্যবর্তী দূরত্ব 10-12 কিলোমিটারের মতো হবে। গাজীপুরের একটা অংশ থেকে নরসিংদীর পলাশ বাজার এই পর্যন্ত যাওয়ার যে পথ, এই পথে মাছ ওনারা ধরতেন। দুটো জায়গার নাম বলা হয়েছে, একটা হল পলাশ বাজার পলাশ বাজারের কাছে একটা গোদারা ঘাট রয়েছে, আর একটা হচ্ছে শাহরুখ বাজার বা এরকম কিছু একটা জায়গার নাম আমাকে বলেছেন আর কি, আমি ঠিক বুঝতে পারি নাই, হয়তো ওই এলাকা যারা আছেন তারা বুঝতে পারবেন, শাহরুখ বা শাহরুপা এরকম কিছু একটা। তো এই দুই বাজারের মধ্যবর্তী দূরত্বই এই 10-12 কিলোমিটার। অনেকেই এই জায়গা দিয়ে মাছ ধরেন, ধরতে ধরতে পলাশ বাজার পর্যন্ত যান যেটা নরসিংদীর, আবার চলে আসেন, অনেক মাছই তারা পান। কিন্তু পলাশ বাজারের কাছে যে সার কারখানা রয়েছে, পলাশ সার কারখানা, আর ওখানে একটি মিল রয়েছে, ফৌজি মিল এরকম নাম বলেছেন, ফৌজি মিল নামে একটি মিল রয়েছে, তার পাশে একটি চিনির কল রয়েছে। তো এই চিনির কলটা যেখানে বিভিন্ন পানি টানি ফেলে আর কি, ওই জায়গাতে অনেক গভীর গর্ত বা গাতা অনেকে বলেন আর কি, এরকম জায়গা রয়েছে। অনেকে বলেন ওখানের বিশেষ একটা জায়গায় প্রায় 100 ফুটের মতো গভীরতা রয়েছে, যেখানে মাঝে মাঝেই নাকি ভয়ঙ্কর পাক সৃষ্টি হয়। ওই জায়গাতে কোনো ডিঙি নৌকা, তারপর ট্রলার এগুলো যায় না। কিছুদিন আগেই নাকি ওখানে একটি বাল্ক হেড বা যেটাকে আমরা কার্গো বলি, একটি লোড করা কার্গো সেখানে ডুবে যায় এবং ওখানে 4 জন মানুষ মারা যায়। হঠাৎ করেই পাক সৃষ্টি হয়েছিল এবং কার্গোর ভেতরের সাইডে কয়েকজন স্টাফ ছিলেন, তারা আর বের হতে পারেননি, তারা মারা গিয়েছিলেন। তো ওখানে এরকম অনেক ঘটনাই ঘটত, নৌকা ডুবির ঘটনা, লঞ্চ ডুবির ঘটনা। লঞ্চ বলতে ওখানে পণ্য বোঝাই করা যেগুলো পরিবহন আছে, বিশেষ করে নৌযান, সেগুলোর কথা বলছি আর কি। তো এরকম ঘটনা ঘটার কারণে ওই চিনি কলের যেখানে পানি পড়ে ওই জায়গাতে সাধারণত লোকজন যেত না। এই যে যার ঘটনা আমরা উপস্থাপন করছি, এনারা একা ছিলেন না, মূলত 4 জন ছিলেন, 4 জনই জেলে ছিলেন। এই 4 জনের যে নৌকাটা ছিল এবং জাল ছিল, এই নৌকার সিংহভাগ শেয়ার ছিল 2 জনের, আর 2 জনের শেয়ার ছিল কম। আমরা যদি 4 ভাগ করি টোটাল শেয়ারকে, ধরুন যে 100 টাকার মধ্যে 80 টাকা দিয়েছে 2 জন আর 20 টাকা দিয়েছেন অন্য 2 জন। আবার জাল যেটা কেনা হয়েছে, এই জালটা কেনার ক্ষেত্রেও 100 টাকার মধ্যে 80 টাকা দিয়েছেন ধরুন যে 2 জন আর 2 জন দিয়েছে 20 টাকা। তাই স্বাভাবিকভাবেই যে 2 জন বেশি দিয়েছেন তাদের কথা বা কর্তৃত্ব সেখানে একটু বেশিই চলে, এটাই স্বাভাবিক, যেহেতু শেয়ার বেশি। অধিকাংশ ক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নিতেন, অন্য 2 জন খুব একটা বেশি কথা টথা বলতেন না, তারা তাদের মতামত দিতেন আর কি, কিন্তু মতামতের গুরুত্বটা কম পেত। ওনারা পলাশ বাজারের দিকে নৌকা নিয়ে মাছ ধরার জন্য যাত্রা শুরু করেন। ওনাদের জালটা কিন্তু অনেক বড় ছিল, অনেক সময় আমরা দেখি বিশাল বড় পুকুরে যে ঘের জাল যেটা, এটা দিয়ে এক পাশ থেকে টানতে টানতে আর এক পাশে নিয়ে আসা হয়, পুকুরের সব মাছগুলো ওই জালের মধ্যে আটকা পড়ে। তো এই রকম একটা বিশাল বড় জাল ওনারা কিনেছিলেন আর কি, ওই জাল দিয়ে নদীতে মাছ ধরতেন। তো ওনারা মাছ ধরতে ধরতে যখন পলাশ বাজারের কাছে ওই ফৌজি মিলের পাশে যে চিনি কল আছে, ওই চিনি কলের ওই গর্তের ওখানে গিয়েছেন, তখন কিন্তু আরো কিছু নৌকা ওই সাইডে ছিল, তারা বলেছিলেন যে ওইদিকে কিন্তু যেও না, ওইদিকে মাছ ধরা যাবে না, ওখানে ভয় আছে। নৌকায় থাকা 2 জন ব্যক্তি তারা কিন্তু ওইখানে যেতে অনীহা প্রকাশ করলেও, কিন্তু যাদের শেয়ার বেশি ছিল তারা কিন্তু বলেন যে না, আমরা ভালো মাছ টাছ পাই নাই, ওইদিকে যাইতেই হবে, আর ওইদিকে তো কখনো যাই নাই, মানুষজন কি বলে না বলে সব কথাকে বিশ্বাস করলে চলবে, আমাদের পেট বাঁচাইতে হবে না, কি আর করা। ওই 2 জনের জোরাজুরিতে শেষ পর্যন্ত বাকি 2 জনও রাজি হয়। তো ওখানে যাওয়ার পর ওনারা জাল ফেলেন, কিন্তু এত গভীর যে জাল যে কোথায় গিয়ে নিচে ঠেকছে এটা বুঝতে পারেন না, কয়েকবার জাল টানলেও কিছুই ধরা পড়ে না, একটা পোকাও কিন্তু ধরা পড়েনি, একটা কাঁকড়া বা অন্য কোনো কিছু যে ধরা পড়বে বিষয়টা এরকমও না। এরপরও আর একবার জাল ফেলবেন এরকম একটা পরিকল্পনা করছেন, হঠাৎ করে মনে হলো তাদের জালের কোনো একটা অংশ ধরে নিচ থেকে কেউ একটা হ্যাচকা টান দিয়েছে, এবং হ্যাচকা টান দিয়েছে বিষয়টা এরকম না, হ্যাচকা টান দিয়ে পানির নিচে ওই জালটা নিয়েই যাচ্ছে। নিতে নিতে জালের অংশ শেষ হয়ে গিয়ে জালের যে দড়ির অংশ ছিল সেই দড়ির অংশ চলে আসে, যেই দড়ির অংশটা নৌকার উপর তখনও ছিল। এত দ্রুত গতিতে জাল পানির নিচে চলে যাচ্ছিল, ওই দড়িটাও দ্রুত পানির নিচে চলে যাচ্ছে। ওই দড়িটা আবার একজনের হাতে ছিল, কোনো মতে তিনি হাত থেকে সেটা খুলতে পেরেছিলেন, এরপর পুরো জালটাই পানির নিচে তলিয়ে যায়। অথচ ওই জালের বিভিন্ন জায়গায় কিন্তু শোলা জাতীয় জিনিস দেয়া আছে, রাবার জাতীয় জিনিস দেয়া আছে, যার কারণে কিন্তু জালটা পানির উপর ভেসে থাকে। কিন্তু ওই জালটা পুরোটাই সেই ভাসমান ঢাকার জন্য যেই পার্টগুলো দেয়া হয় সেটা সহ পানির নিচে চলে গেল। তখন ওনারা বুঝতে পেরেছিলেন এইখানে সত্যি ভয়ঙ্কর কিছু আছে, তা না হলে এভাবে জালটা হ্যাচকা টানে কেন নিয়ে যাবে। এদিকে জাল তো হারিয়ে ফেলেছেন ওনারা, দুইজন তো ভয়ে ওই নৌকার উপরই অজ্ঞান হয়ে যান। তখন কোনো মতে ওই পলাশ বাজারের কাছে নৌকাটা নিয়ে আসা হয়। তখনও কিন্তু অনেক রাত, রাত আনুমানিক তখন 3:30 এরকম বাজে আর কি। ওই সময়ে এই যে আমাদের ইসমাইল শেখ ভাই, ওনার দাদাকে খবর দেয়া হয়। তিনি সকালবেলা আসেন, আসার পর এই দুইজনকে ঝাড়ফুঁক করেন, তাদের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সব ঘটনা তাকে খুলে বলা হয়। এখন এই সমস্যার সমাধান তো ইসমাইল শেখ ভাইয়ের দাদা করতে পারেন না, উনি টুকটাক কবিরাজি জানতেন আর কি, কিন্তু এই সমস্যার সমাধান উনি করতে পারতেন না, কারণ এটা পানির নিচের একটা ব্যাপার। অনেকেই নাকি বলেন ওই জায়গাটার নিচে এক মহিলা রয়েছে যাকে স্থানীয়ভাবে গুঙ্গিমা বলা হয়। এই গুঙ্গিমাটা এখানেই থাকে, তার নাকি একটা সোনার নৌকা রয়েছে, সে পানির নিচ দিয়েই এই সোনার নৌকা নিয়ে চলাফেরা করে। স্থানীয়ভাবে এই প্রচলিত কথা অনেকেই কিন্তু জানেন। এখন এই সমস্যার সমাধানটা কিভাবে হবে? কারণ হলো এই যে চারজন, তাদের জীবন জীবিকা, পরিবারের ভরণ পোষণ সবকিছুই নির্ভর করে এই জালের উপরে। সবকিছুর মালিক আল্লাহ তাআলা, কিন্তু তাদের উপার্জনের এই মাধ্যমটা জাল। এই জাল দিয়ে মাছ ধরেন, আর এখানে তাদের অনেক টাকা বিনিয়োগ রয়েছে, অনেক কষ্টে টাকা গুছিয়ে এই জালটা সবাই মিলে কিনেছেন। এই জালটা যদি না থাকে এখন সকলের কি অবস্থা হবে? ওই এলাকায় একজন ব্যক্তি রয়েছেন, তার নাম হলো আজিজুল। এই আজিজুল একজন ডুবুরি, পানির নিচে কোনো কিছু হারিয়ে গেলে উনি সেটা খুঁজে এনে দিতে পারেন আল্লাহর রহমতে। এই বিষয়ে তার একটা বিশেষ দক্ষতা ছিল। অনেকেই বলেন যে এই আজিজুলের সাথে পানির নিচের যেই জিনেরা রয়েছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তার কাছে নাকি একটা হুক্কা ছিল, এই হুক্কা নাকি এই পানির নিচের জিনেরা তাকে দিয়েছিল। এই হুক্কা যখন সে টানে এবং ধোয়া হয়, এর ফলে মূলত পানির নিচের জিনদের সাথে তিনি যোগাযোগ করেন, এটা নাকি কথিত আছে। এবং উনি প্রতিবার পানিতে নামার আগে হুক্কা টানতে থাকেন, এবং এমনভাবে হুক্কা টানতে থাকেন চারদিকে ধোঁয়ায় ভরে যায়। ওই ধোঁয়াতে যখন আশেপাশের লোকজনের কাশি শুরু হয়ে যায়, তখনই মূলত তার হুক্কা টানার পরিসমাপ্তি ঘটে ওই সময়ের মতো। এরপরে উনি পানিতে নামেন, এইভাবেই নাকি উনি পানিতে নামার আগে এই প্রক্রিয়াটা সম্পন্ন করেন। এটাই নাকি ওই পানির নিচের জিনেদের দেয়া নির্দেশনা। আজিজুলকে খবর দেওয়া হয়। আজিজুল যখনই শুনেছেন এই চিনি গলের পাশের এই গর্তের ভিতরে জাল চলে গেছে, তখন উনি সাফ সাফ জানিয়ে দেন এইখানে উনি নামবেন না, কারণ এইখানে একটা ভয়াল গুঙ্গিমা থাকে। সে কোনো কথা শোনে না, তার সাথে গিয়ে কথাবার্তা বলার মতো সাহস তার নাই। উনি সাফ সাফ বলে দেন যে এখানে এটা আমি করতে পারবো না, অন্য কোনো কিছু হলে আমাকে জানাইও। এর মধ্যে ওই যে দুইজন অজ্ঞান হয়ে গিয়েছিলেন আর কি, এই দুইজনও যখন স্বাভাবিক হয়েছেন গিয়েছেন আজিজুলের কাছে। এই চারজন মিলে খুব কান্নাকাটি করছেন। এক পর্যায়ে এই যে দুইজন অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এই দুইজন ওই আজিজুলের পা জড়িয়ে ধরে যে এই জাল ছাড়া তাদের ফ্যামিলিতে চুলার আগুন জ্বলবে না, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের, এরা না খেয়ে মারা যাবে, কিছু একটা করেন। এরকম খুব কান্নাকাটি করতে যখন ওনারা লাগলেন, একটা পর্যায়ে আজিজুলের মনটা নরম হয়। তখন বলেন যে আমি কথা দিতে পারবো না বাপু, আমি যাই ওই জায়গায় গিয়ে দেখি কি করা যায়, তবে আমি 3 বারের বেশি ডুব দিতে পারবো না, 3 বারের বেশি ডুব দিলে সমস্যা হবে, আর তোমাদেরকে একটা কথা দিতে হবে, এই কাজ করতে গিয়ে আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার পরিবারের দেখাশোনা তোমাদেরকে করতে হবে, এই যদি কথা দাও, শপথ করো আল্লাহর নামে, তাহলে আমি চেষ্টা করতে পারি। তখন ওনারা এই বিষয়ে প্রতিশ্রুতি দেন। এরপর আজিজুল তার সেই বিশেষ হুক্কা নিয়ে ওই জায়গায় উপস্থিত হন। ওখানে উপস্থিত হওয়ার পর আজিজুল তার সেই প্রক্রিয়া মতো হুক্কা টানতে থাকেন। হুক্কা টানতে টানতে চারদিকে ধোয়া যখন করে ফেলেছেন, আশেপাশে যেই 5-6 জন ছিল তাদের যখন কাশি শুরু হয়ে গেছে, তখন আজিজুল পানিতে নামবেন বলে সকলকে জানিয়ে দেন। প্রথমবার উনি নামেন, নামার পর প্রায় 10-15 মিনিট পর উঠে আসেন। উনি নাকি পানির নিচে নেমে 10 মিনিটেরও বেশি সময় থাকতে পারতেন, এটা অনেকেই জানতেন। তো উনি 10-15 মিনিট পর উঠে আসেন। উঠে আসার পর উনি জানান যে উনি গুঙ্গিমার দেখা পান নাই, অনেক চেষ্টা করেছেন নিচে যাওয়ার জন্য, যতটুকু পেরেছেন গিয়েছেন, আর যতটুকু ওনার দম থাকে সেই অনুযায়ী চেষ্টা করে ওই গুঙ্গিমার দেখা উনি পান নাই। তখন তো অন্যদের চিন্তা আরো বেড়ে যায়, তাহলে কি হবে, জালটা কি আর পাবো না, এরাও তো কান্নাকাটি করতে থাকে। তখন ওই আজিজুল মিয়া বলেন যেহেতু আরো দুইবার ডুব দেওয়ার আমার কথা আছে, আমি দেখি চেষ্টা করে দেখি। তখন হঠাৎ করে একটা বিষয় তার মনে পড়ে যায়, ওহো, আমি তো ডুব দেওয়ার আগে একটা বিশেষ দোয়া আছে সেটা তো পড়ি নাই, এই দোয়া না পড়লে পানির নিচে জিনদেরকে দেখে না বা তারা দেখা দেয় না। তখন উনি বুঝতে পান কেন প্রথমবার এই গুঙ্গি মশাই তার দেখা হয়নি। দ্বিতীয়বার সেই দোয়া পড়ে উনি আবার পানিতে ডুব দেন। এবার কিছুটা যাওয়ার পরেই ওনার সাথে সেই ভয়াল গুঙ্গিমার দেখা হয়ে যায়। একদম স্বাভাবিক আকৃতিরই একজন মহিলা নাকি উনি, কোনো ভয়ঙ্কর চেহারা না, কিচ্ছু না, এমনি গ্রামের একজন ভদ্র মহিলা যেভাবে শাড়ি পরেন ঠিক ওইভাবেই শাড়ি পরা একজন স্বাভাবিক মহিলা, মনে হচ্ছে মাটির উপরকার কোনো একজন ভদ্র মহিলা এই পানির নিচে বসে আছে। তবে যখনই গুঙ্গিমাকে দেখেছে, দেখার পর হঠাৎ করে দেখা গেল ওনার আর শ্বাস প্রশ্বাস নিতে কোনো অসুবিধা হচ্ছে না, উনি একদম স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন কোনো ধরনের কোনো অক্সিজেন ছাড়াই, ঠিক যেভাবে আমরা মাটির উপরে শ্বাস প্রশ্বাস নেই ঠিক সেভাবেই উনি শ্বাস নিতে পারছেন। গুঙ্গিমার কাছে যান, তখন দেখা গেল আশেপাশে কোনো পানি নেই, একদম একটা আলাদা একটা জায়গা, মনে হচ্ছে একটা গ্রাম, আশেপাশে সবকিছু আছে এরকম কিছু একটা জায়গা, পানির কোনো চিহ্নই সেখানে নাই। তখন গুঙ্গিমাকে উনি সালাম দেন, সালাম দিয়ে বলেন যে এরকম একটা জাল আপনি নিয়ে আসছেন, ওরা তো খুব গরিব মানুষ, জালটা দিয়ে দেন। এই কথা শোনার পর গুঙ্গিমা খুব ক্ষিপ্ত হয়, বলে যে না, আমি জাল দেব না, তুই জানিস যে ওরা কি করছে। তখন ওই আজিজুল মিয়া বলেন যে না, আমি তো জানি না, বলেন তো কি করছে। তখন ওই গুঙ্গিমা বলেন যে এইদিকে তো আসা যাওয়া করা এমনিতেই নিষেধ, ওরা কিন্তু জানতো, আমি খবর নিছি ওরা জানতো, এরপরও এখানে ওরা কয়েকবার জাল ফেলছে। একবার কি হয়েছে, ওরা জাল ফেলছে তখন আমি আমার স্বর্ণের নৌকা নিয়ে আসতেছিলাম, হঠাৎ করে ওদের জালের একটা অংশ আমার মাঝির যে বৈঠা সেই বৈঠার মাথায় বেঁধে যায়। মাঝি সেটাকে ছাড়ানোর জন্য যখন টান দিয়েছে তখন ওই বৈঠার সামনের দিকের একটা অংশ এসে আমার কপালে লাগে, আমি ব্যথা পাই, তখন আমার খুব রাগ হয়। এরপর আমি বলি ওর জালটা নিয়ে আয়, তখন মূলত ওই জালটা খপ করে ধরে পানির নিচে নিয়ে আসা হয়। এই যে পাশেই জাল আছে কিন্তু জালটা আমি ফেরত দেব না, ওরা ইচ্ছা করে যদি এই কাজটা না করত বা অনিচ্ছাকৃত করে যদি এই ব্যাপারটা ঘটে যেত তাহলে আমি চিন্তা ভাবনা করতাম, কিন্তু ওরা ইচ্ছা করে এই কাজটা করছে যার কারণে আমার মাথায় আঘাত লাগছে, সুতরাং এটা আমি দেব না। এদিকে আজিজুল মিয়া তাকে খুব অনুরোধ করেন, একটা পর্যায়ে গুঙ্গিমা খুব রাগ করে বলেন তুই কি এখান থেকে যাবি নাকি তোকে সুদ্ধা রেখে দেব এখানে। তখন আজিজুল মিয়া মন খারাপ করে আবার উপরে উঠে আসেন। উপরে উঠে আসার পর এর মধ্যে কিন্তু প্রায় 20-25 মিনিট পার হয়ে গেছে। উপরে উঠে আসার পর তখন সকলে বুঝতে পেরেছিলেন যে আজিজুল এবার গুঙ্গিমার দেখা পেয়েছে, কারণ অনেকটা সময় তো সে নিচে। যখন উপস্থিত লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন এই যে গুঙ্গিমা যেটা বলেছে সেটা উপস্থিত সবাইকে বলেন যে ওরা এই এই কাজ করেছে যার কারণে গুঙ্গিমা খুব ক্ষিপ্ত। এদিকে আর একটা ব্যাপার এই আজিজুল মিয়ার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে উনি ওনার পুরো জীবনে কখনো ব্যর্থ হয়ে ফেরত আসেন নাই, এবারই প্রথম। এখন চারজন গরিব মানুষ জাল হারিয়েছে, উনি ব্যর্থ হয়ে ফেরত আসবেন তাদের মুখে হাসি ফোটাতে পারবেন না, এই বিষয়টা উনি আসলে মেনে নিতে পারছিলেন না। উনি চিন্তা করলেন যে এইবার আমি যাব, যেভাবেই হোক ওই জালটা আমি নিয়েই আসব। এরপর আবার আজিজুল মিয়া ডুব দেন। এবার ডুব দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পান গুঙ্গিমা খাবার খেতে বসছে, মানুষ যেভাবে খাবার খায় প্লেট বাটি সাজিয়ে সেভাবে নাকি খাবার খেতে বসছে। গুঙ্গিমা এই আজিজুল মিয়াকে দেখেই বলতে থাকেন, এই তুই আবার আসছিস, বলছি না আমি জাল দেব না। তখন আজিজুল মিয়া বলেন, মানে তাকে মা বলে সম্বোধন করেন, যে মা গো আমরা তো তোমার সন্তানের মতো, তোমার তো অনেক বয়স, আমাদের বয়স তো খুবই কম, ওরা না হয় ভুল করছে, গরিব মানুষ, তুমি যদি জালটা ফেরত না দাও তাহলে ওর ছোট ছোট বাচ্চারা তো না খেয়ে মারা যাবে, ফেরত দিয়ে দাও, আর ওরা যদি না খেয়ে মারা যায় তাহলে আল্লাহর কাছে পরকালে কি জবাব দিবা। এই কথা শোনার পর গুঙ্গিমা কিছুক্ষণ চুপ করে থাকেন, এরপরে বলেন, না ফেরত দেব না, তুই এখান থেকে যা। আবার আজিজুল মিয়া অনুরোধ করতে থাকেন, তখন এই গুঙ্গিমা বলতে থাকেন, তুই খাওয়ার সময় আসছিস, এখন তোর আমি কি বলবো, আচ্ছা যা ফেরত দেব, একটা শর্ত আছে, 100 মন মিষ্টি আমাকে দিতে হবে। তখন আজিজুল মিয়া বলেন যে ওরা তো খাবারই খেতে পারে না, তোমাকে 100 মন মিষ্টি কিভাবে দেবে, এটা তো সম্ভব না। তখন গুঙ্গিমা বলেন যে তাহলে আমার পক্ষে জাল দেওয়া সম্ভব না, যা চলে যা, আর এখন যদি না যাস তোকেও এখানে মেরে ফেলব। এই কথা শোনার পর আজিজুল মিয়া উনি চিন্তা করছেন যে যেভাবেই হোক এই গুঙ্গিমার মনটা কিছুটা হলেও নরম হয়েছে, আগে যেভাবে একদম একটা স্ট্রিক্ট একটা সিদ্ধান্তে ছিল এখন কিছুটা হলে নরম হয়েছে। এই আজিজুল মিয়া আবারও অনুরোধ করতেই থাকেন গুঙ্গিমার কাছে, গুঙ্গিমা খাবার খাচ্ছে, গুঙ্গিমা একটা পর্যায়ে বিরক্ত হয়ে এই আজিজুল মিয়ার কানের এখানে ধরম করে একটা চর মেরেছে, এমন জোরে চর মেরেছে যে আজিজুল মিয়া প্রচন্ড জোরে চিৎকার করে উঠেছে। এদিকে কি হয়েছে, এই যে উপরে যারা আছে তারা দেখলো নিচে মনে হলো কোন একটা বোম ফেটেছে, বোম ফাটলে যেভাবে পানি উপর দিকে উতরিয়ে ওঠে, একটা ঢেউ সৃষ্টি হয়, মনে হলো ওই রকম হয়েছে, আর প্রচন্ড জোরে একটা চিৎকার তারা শুনলো। এই চিৎকার শুনেই বুঝেছে এইটা আজিজুল মিয়ার চিৎকার। তখনই উপস্থিত সবাই ভয় পেয়ে গেছে যে আজিজুল মিয়ার বড় ধরনের কোনো ক্ষতি না হলো না তো। এরপরে দেখা গেল যে আজিজুল মিয়া উপরে উঠে এসেছে হাতে একটা দড়ি, কোনো মতে সাতটে তীরে আসলো, মনে হচ্ছে তার দম বেরিয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে সে হাঁসফাঁস করলো, আস্তে আস্তে তার নিঃশ্বাস স্বাভাবিক হলো। এরপর জিজ্ঞেস করা হলো যে কি হয়েছে, তখন আজিজুল মিয়া সব ঘটনা তো খুলে বললেনই এবং এটাও বললেন যে গুঙ্গিমা একটা চর মেরেছে এবং বলছে যা জাল নিয়ে যা, আর খবরদার আমার সামনে আসবি না। এরপরে মূলত জালের দড়িটা ধরে উনি উপর দিকে উঠা শুরু করেন। তো জালের দড়িটা ধরে যখন উনি উপর দিকে উঠেছেন, এরপরে ওই দড়ির অংশ ধরে সবাই টানতে থাকে, আস্তে আস্তে পুরো জালটাই তুলে ফেলা মানে তুলে ফেলতে তারা সক্ষম হন। তো এই পর্যন্ত যে ঘটনাটা ঘটল, আসলে এই টাইপের ঘটনা আমরা কিন্তু বিভিন্ন সময় শুনলেও এই যে চিনিকলের পাশের এই জায়গার ঘটনাটা, এটা নাকি অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য কিন্তু আমরা এই ঘটনাটা উপস্থাপন করলাম। এই যে চারজন, এই চারজনের মধ্যে অনেকে এখনো বেঁচে আছেন, তবে এই ঘটনার শেষ দিকে অডিও ক্লিপের অংশটা এতটাই আস্তে ছিল যে এখনো কি সেই আজিজুল মিয়া জীবিত আছেন কি নাই এটা আমি আসলে বুঝতে পারি নাই, হয়তোবা এখন জীবিত আছেন, ওই এলাকার লোক যারা আছেন তারা হয়তোবা বলতে পারবেন, আবার জীবিত নাও থাকতে পারেন, আমি ঠিক বুঝতে পারি নাই আসলে শেষ পর্যন্ত আসলে কয়জন জীবিত আছেন এই ঘটনার এখনো প্রত্যক্ষদর্শী। তবে ওইখানে যে এই ভয়াল গুঙ্গিমা রয়েছে তার একটা সোনার নৌকা রয়েছে এটা নাকি অনেকেই জানেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ইসমাইল শেখ ভাইকে, প্রবাস জীবনের এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে ঘটনা উনি পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে যারা ঘটনা পাঠিয়েছেন তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনাদের পাঠানো ঘটনা ছাড়া আমরা কিন্তু এত দূর আসতে পারতাম না, আর সামনেও বেশি দূর যেতে পারবো না। এই জন্য আপনাদের কাছ থেকে আরও বেশি বেশি সত্য ভয়ের ঘটনাগুলো আমরা পেতে চাই, যাতে করে আপনাদের সাথে আরও দীর্ঘ পথ আমরা এইভাবে যেন চলতে পারি ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আসছে শনিবার 15 ফেব্রুয়ারি বিকাল 3:30 অমর একুশে বইমেলার 749-750 নম্বর স্টল, যেটা প্রান্ত প্রকাশনের, সেখানে ইনশাল্লাহ থাকছি। আমাদের হরর থ্রিলার বই ইয়াসার, এটি আমরা রিলিজ করব ইনশাল্লাহ। আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই রাখতে হচ্ছে। শনিবার বই তো উন্মোচন হবে, সেই সাথে আমাদের এই আপনার ধর ওয়ার্ল্ডের একটি নতুন সেগমেন্ট আমরা চালু করতে যাচ্ছি শনির রাত নামে। শনির রাতে কি থাকবে ইতোমধ্যে আমরা জানিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আপনার ধর ওয়ার্ল্ডের সাথেই থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ফিরে এলাম প্রিয় লিসেনার।